This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, শুনছেন ভালোবাসার বাংলাদেশ। মেঘলাচি এই মুহূর্তে আপনার সাথে, এবং আর বেশি অপেক্ষা আপনাকে করাবো না বন্ধু। গুরু এতেশাম অলরেডি আমাদের সাথেই আছেন। তবে আমি আরেকবার একটু নিয়মগুলো জানিয়ে দিতে চাই, কিভাবে কানেক্টেড হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm। এবং বন্ধু, যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, ভালোবাসার গল্প, তাহলে কিন্তু আপনি আসতে পারেন ইজিলি। এবং সেজন্য যে SMS টা করতে হবে তার নিয়মটা হচ্ছে, মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং ইটস টাইম টু ওয়েলকাম গুরু এতেশাম।
চলে এসো বন্ধু, মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা, মন ভরা ভালোবাসা সকলের জন্য। প্রত্যেকটা প্রাণ ধরে উঠুক ভালো লাগানে, আর প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমি জানি না যে ভালোবাসার ফেরিওয়ালার এই ভালোবাসার কথা কতটুকু আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে যেভাবে ভালোবাসায় আপনার আবেগ তাড়িত হন, যেভাবে ভালোবাসার ফেরিওয়ালার কথায় আপনারা ভালোবাসায় মূর্ছা যান, ঠিক সেইভাবেই ভালোবাসা আপনাদেরকে আন্দোলিত করতে পারছে কি, ঠিক সেভাবে ভালোবাসার অবগাহন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে কি। মানবতার জয় হোক। আমি এখনো বিশ্বাস করি, যত কিছুই হোক না কেন, যেভাবেই সবকিছু ঘটে যাক না কেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, সমস্ত বিশ্বাস দিয়ে বিশ্বাস করি যে সবকিছু ঠিক হয়ে যাবে। যত ক্ষেপণাস্ত্র যত মরণাস্ত্রই তৈরি হোক না কেন, ঘৃণা যত জোরে সোরে সমাজের মধ্যে স্থান করে নিক না কেন, সবকিছুকে ছাপিয়ে অফকোর্স ভালোবাসা জায়গা করে নিবে। ভালোবাসা এমনই এক অস্ত্র, ভালোবাসা এমনই এক এমন এক দারুণ মন্ত্র, দারুণ এক উইপন, যা দিয়ে আমরা আসলে বিশ্ব সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হব। ভালোবাসা বাংলাদেশে আজকে এই লিসনার্স আওয়ারে মেঘলা আমরা সময় না নি, আমরা প্রতিদিন আমাদের অনুষ্ঠানের সর্বাগ্রী লিসনার্স কমিউনিটি, ভালোবাসার বাংলাদেশকে ঘিরে দেশ এবং দেশের বাইরে যারা সংযুক্ত থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা কিছু না কিছু করবার চেষ্টা করি। আজকে কে থাকছে সারপ্রাইজিং প্যাকেজ ফর দ্য লিসনার্স কমিউনিটি অফ ভালোবাসা বাংলাদেশ?
আজকে থাকছে আমাদের সাথে মেরিনা, রাইট?
আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি মেরিনাকে ভালোবাসার বাংলাদেশে। মেরিনা, কেমন অনুভূতি হচ্ছে ভালোবাসার বাংলাদেশে এসে?
খুব ভালো লাগছে, মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমার কতটা ভালো লাগছে। তাছাড়া আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া, আমার খুব মানে খুবই ভালো লাগছে।
আমরা তোমার জীবনের কথা একটু টাকিফাকি একটু শুনবো এবং শুনবো তোমার তোমার এই যে কথাগুলো তুমি বলতে এসেছো ভালোবাসার বাংলাদেশে। আমি যতটুকু তোমাকে অন এয়ার পর্যন্ত নিয়ে আসতে গিয়ে মনে হচ্ছিল যে এই যে বড় এক প্রতিবন্ধকতা, প্রকৃতি যে একটা বিমাতা সুলভ আচরণ তোমার জীবনের সাথে করেছে বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, সেটা কি কোনোভাবে তোমাকে পিছিয়ে রাখতে পেরেছে মেরিনা? যেন তুমি যে দেখতে পাও না চমৎকারের পৃথিবীকে, দুচোখ ভরে যে দেখা হয় না, এই এই পিছিয়ে পড়াটা কি কোনোভাবে তোমাকে ব্যক্তি জীবনে পিছিয়ে রেখেছে?
এখনো পর্যন্ত রাখিনি, কিন্তু আগে ভাবতাম, মানে যখন আরেকটু ছোট ছিলাম, যখন অল্প অল্প বুঝতে শিখেছি, অনেকেই বলতো যে আমি যে দেখতে পাই না এটা তো আমার সবচেয়ে বড় সমস্যা, আর এটার জন্য আমি জীবনে কিছুই করতে পারবো না, এরকম কথা অনেকে বলতো। যেমন আমার গানের ব্যাপারটাই আমি বলি, আমি
মানে গান করো তুমি,
হ্যাঁ আমি গান করি, তো গানের মানে
গানের কথা বলে সবকিছু বন্ধ, গান শুরু হয়ে যায়, গান শুনি ম্যাডাম প্লিজ।
ওকে,
যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও জেনে নিও, তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের
উপস্থাপন করে কলিজা ভরে যায়। আমার চোখে পানি চলে এসেছে, মনে হচ্ছে যে জানো যে কোন এক প্রেমিক যুগলের হয়ে কোন এক মসজিদ আর মন্দিরে ইটের ইট হয়ে যদি সারা জীবন পার করে দিতাম কাঁদতে কাঁদতে, এক চমৎকার ভালোবাসার কান্না। খোদা তালা, আমি বলতেছিলাম যে প্রকৃতি কি তোমার ব্যাপারে বিমাতা সুলভ যে তোমাকে এই সুন্দর প্রকৃতিকে দেখবার সুযোগ করে দেয়নি? আর এখন আমি আমার কথাটাকে কারেকশন করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে কি সুর তোমার দিয়েছে, কি সুর তোমার দিয়েছে। আমরা যারা আছি স্টুডিওতে এখন এই মুহূর্তে, মেঘলা আছে, ভালোবাসার দুইজন ব্যক্তিত্ব এখানে আছে, আমি আছি, সবার চোখে পানি, যেন আমাদেরকে ধাম করে এক শিফট করে এক লহমান অন্য এক পৃথিবীতে তুমি নিয়ে চলে গেছো। কি সুর তোমার কণ্ঠে, কি মহব্বত, কি এশক তোমার কণ্ঠে। আমি জানি না যে তুমি কার দ্বারা অনুপ্রাণিত হয়েছ, কাকে চিন্তা করে এত সুর, এত মহব্বত, এত টান তোমার গলার মধ্যে আসে, কিন্তু তোমার এই ভালোবাসা, তোমার প্রেম, তোমার এই পূজাকে আমি অনেক সম্মান করি, যা আমার মতো এত শ্যামকে বারংবার ভালোবাসতে শেখায়, মানুষ বারংবার পাগল হয়ে ওঠে ভালোবাসার, বারংবার বলতে ইচ্ছা করে ভালোবাসার এই বার্তা সবার কাছে পৌঁছে যাক, মিলিয়ন অফ লিসেনার্স দেশ এবং দেশের বাইরে সবার কাছে পৌঁছে যাক। হ্যাঁ অফকোর্স, আমি এখনো বলছি যতই ঘৃণা পৃথিবীতে থাকুক, মেরিনাদের মতো মানুষ যদি থাকে, আমি বারংবার বলতে পছন্দ করব, বলতে চাইব, ভালোবাসা একমাত্র শক্তি, যে শক্তির পদতলে সবকিছু শেষ নিশ্চিহ্ন হয়ে যেতে বাধ্য। আমরা এরকম কোনো কিছুর জন্য তাকিয়ে আছি, এবং আসলে যে বললাম না যে কিছু আবহাওয়া ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, কিছু মুহূর্ত তৈরি হওয়ার দরকার পড়ে, যেমন মুহূর্তটা তৈরি করে দিলে তুমি এখন, এই ক্ষেত্রে তুমি হচ্ছে সেই সেই কি বলবো এই পরিস্থিতির ক্রিয়েটর অ্যাকচুয়ালি, ওই জায়গাটা সেই প্রেম তোমাকে আর আমাকে দিও, রাইট, ওই ওই জায়গাটা আরেকবার একটু। মেঘলা,
কিভাবে গায়
সব এত ভালো কিছুর মধ্যে মন্দ ব্যাপারটা কি জানিস? আমি তো খারাপ, আমার ভিতরে শুধু দুই নম্বরই চিন্তা কাজ করে। জানিস আমি ভাবতেছি যে স্রষ্টা তুমি ভালো কণ্ঠ দিয়েছো, কথা বলতে পারি, সব ঠিক আছে, এরকম সুরে গাইতে পারি না কেন?
আপনি সুরে গাইতে পারেন তো, আমাদের সাথে তো কয়েকবার আপনি শেয়ার করলেন গুরু। আপনি একটা ডুয়েট করে ফেলবেন নাকি?
যখন টানটা দেয় সেই প্রেম আমাকে দিও, জানেন অদ্ভুত, এর কোনো তুলনা চলে না, এর আসলেই কোনো তুলনা চলে না। আমি যখন এই গানগুলো করতেছিল তখন আমার মনে হচ্ছিল যে আমরা কি অন্য কোনো পৃথিবী ক্রিয়েট করতে পারি না? মেঘলা নচিরেতে তার ওই গানটার মতো যে তুমি, আমি শুধু বোকাই হব, এটাই আমার অহংকার,
এটাই আমার অ্যাম্বিশন,
আমি শুধু বোকাই হব, এটা আমার অ্যাম্বিশন, এই টাইপের, যে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার কোটিপতি অমুক সমুক সবকিছু হয়ে যাক, আমি তুই মেরিনা এই টাইপের যে মানুষগুলো আছি তারা শুধুই প্রেমের পূজারি হয়ে থাকি, শুধুই গান করি, শুধুই ফুল দিয়ে পুজো দিই, শুধুই ভালোবাসার কথা বলি, শুধুই প্রেমের কথা বলি, মা বাবার প্রতি শ্রদ্ধাবোধের কথা বলি, বন্ধু বন্ধুকে কাছে কিভাবে শক্ত করে ধরে রাখতে হয় সেই কথা বলি, দেশটাকে কিভাবে পাগলের মতো ভালোবাসতে হয় সেই কথা বলি, যে মানুষগুলো বিদেশ বিভুয়ে পাগলের মতো পরিশ্রম করে নিজের ঘামের টাকায় বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে সেই মানুষগুলোর কথা বলি, শুধুই ভালোবাসার কথা বলি, শুধুই দেশটাকে বড় করে নিয়ে বাঁচি, শুধু একা না, লেটস গ্রো টুগেদার, সবাইকে একসাথে নিয়ে বেড়ে উঠি, একসাথে নিয়ে বেঁচি, বেঁচে উঠি, এরকম একটা পৃথিবী তৈরি করা যায় না মেঘলা? সেই দেশে যত খরাই হোক ডেফিনেটলি গোলাপ ফুল ফুটত, সেই দেশে যত সমস্যাই হোক অবশ্যই গোলাপ ফুলের গন্ধ নাকে এসে লাগত, সে দেশে যত সমস্যাই হোক মানুষ অবশ্যই পেট পুরে খেত, সে দেশে অনাবৃষ্টি অতিবৃষ্টি যাই হোক না কেন অবশ্যই মানুষগুলো সুখে থাকবে। ভালোবাসার বাংলাদেশে যাদের প্রয়োজন অনস্বীকার্য, যাদের কারণে তাকিয়ে থাকে বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণ, সেই ভালোবাসার বাংলাদেশের অতিথি অলরেডি আমাদের হট সিট অলঙ্কৃত করেছে। বাট কথা ছিল লিসনার্স আওয়ারের 30 মিনিটস আমরা মনে হয় পার করে এসেছি মেঘলা,
রাইট?
বাট কথা ছিল যে তারপরে আমরা যিনি থাকেন তাকে বিদায় জানাই, বাট আমি অনুমতি চেয়ে নিচ্ছি, প্লিজ বিদায় হয়ো না, আমাদের সাথে থাকো, পুরো সময় থাকো, যতদূর সম্ভব ততখানি থাকো, তুমি থাকতেই থাকো আর গান গাইতেই থাকো, নাই না? থাকবে তো?
আমার মানে প্রথম থেকে আমি যখন শুনেছিলাম যে লিসনার্স আওয়ার শুধু 30 মিনিট চলবে, তো আমি মানে ভাবছিলাম যে আমি কি চলে যাবো, তাহলে আমি কি থাকতে পারবো না, বাট এখন আমার মানে খুব ভালো লাগছে এবং আপনাকে স্পেশালি থ্যাঙ্কস যে আমি থাকতে পারবো।
যারা ফ্রিকুয়েন্টলি আমার সাথে কথা বলে, ইভেন আমার মনে হয় যে যারা দৃষ্টি প্রতিবন্ধী বলে যারা সম্বোধন করে, এদের একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে গেছে যারা ভালোবাসে বাংলাদেশের সাথে, সো অ্যাটাচড।
Exactly.
বুঝতে পারলে তুমি তাদের, এবং আমাদের প্রোগ্রামে তো কয়েকবার এসেছে শাকিল,
কয়েকবার
এসেছে, এবং যাকে ফাইনালি তার পুরো ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন মাননীয় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এগুলো আমরা আমাদের প্রোগ্রামের থ্রুতেই আমরা উপস্থাপন করেছি। সো এই সেক্টরটার সাথে আমি কিন্তু সো কানেক্টেড, সো অ্যাটাচড, এবং আজকে তার একটা চমৎকার নজরানা পেশ করলাম মেরিনার মাধ্যমে টোটাল ভালোবাসা বাংলাদেশের লিসনার্স কমিউনিটির কাছে। আমি এখন আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের সবচাইতে বড় আকর্ষণ, ভালোবাসার বাংলাদেশের হট সিট যিনি অলঙ্কৃত করেছেন আজকে, তাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। কেমন অনুভব করছেন ভালোবাসার বাংলাদেশে এসে?
সর্বপ্রথম সকল মুসলিম ভাইদেরকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। তারপর যিনি আমার স্বপ্ন এবং আমার আশা আকাঙ্ক্ষিত আমার সামনে বসে আছেন, ওনার নামটা আপনারা সবাই জানেন এবং সবাই একই নামে পরিচিত, ওনার নাম গুরু বলে সবাই চিনেন। তো ওনাকে আমি সর্বপ্রথম আমার আকাশ এবং আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম।
এবং আমার পাশে গুরুর পাশে বসে আছেন মেঘলা আপু। মেঘলা আপুকে আমি অনেক অনেক মানে কি বলবো, অনেকটাই ভালোবাসি মেঘলা আপুকে, যা কি বলবো, আমার প্রবাস লেবে। আমি সৌদি আরব থাকি, সৌদি আরবে আমি থাকি, তো ওইখান থেকে আমি FM এর অনুষ্ঠানটা মানে যতটুকু সময় হয়তো আমি শুনতাম, এবং গরুর সাথে কমেন্টে বা লাইকে শেয়ারে প্রায় সময় আমি থাকতাম। তো প্রবাসলেবে মানুষ ব্যস্ত থাকে, তো হয়তো পুরোটা থাকতাম না। সব মিলিয়ে আজকে যে আমার ভালো লাগাটা, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার যে একটা মানে কিভাবে আমি যে বলবো, আমি মানে
আচ্ছা একটা জিনিস আমার জানবার ইচ্ছে, ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে কিন্তু খুব চেষ্টা থাকে যারা এই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, স্পেশালি বাংলাদেশের অর্থনীতিকে, যে জিডিপির জন্য আমরা বাহবা নেওয়ার চেষ্টা করি বা বুক ফুলিয়ে বলবার চেষ্টা করি যে আমাদের জিডিপির ইনক্রিজ হচ্ছে। এটা সবকিছুর পেছনেই আছেন কিন্তু আপনারা, যারা রেমিটেন্সের এই প্রবাহ নিশ্চিত করে চলেছেন বিদেশ বিভিয়ে থেকে, এত কষ্ট করে প্রবাস থেকে। সো আমি ওইটাই বলবার চেষ্টা করছিলাম যে আমরা কি আসলে ভালোবাসার বাংলাদেশের মধ্য দিয়ে আপনাদের মতো মানুষের কাছে যে কষ্ট আপনারা করতেছেন ওখানে, বাবা মা ভাই বোন আত্মীয় পরিবার পরিজন ভালোবাসার মানুষকে ছেড়ে, সেই ভালো লাগাটাকে কিছুটা হলেও আখেরে পৌঁছে দিতে পারি, ছোট করে হলেও বাংলাদেশটাকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি অনুষ্ঠানের মধ্য দিয়ে?
আসলে গুরু আপনি এখন যে কথাটা বললেন, আমরা আসলে নিজেই জিনিসটা আপনার মতো করে আমাকে বললেন, আমরা ভাবি এরকম, বাট আমরা প্রবাসী যারা থাকি এখানে দেখেন একটা জিনিস, এখানে সব দিক থেকে আলাদা। আমরা ভালোবাসা বাংলাদেশ, বাংলাদেশকে ভালোবাসি, মা ভাই ভাই বোন সবাইকে রেখে আমরা প্রবাসে থাকি। প্রতিটা সময় আমাদেরকে মানে কষ্টদায়ক এবং হাহাকার ওইখানে রেখে থেকে যায় আর কি। যেটা তো কি বলবো গুরু, আপনার মতো করে যদি সবাই বুঝতো,
এটা তো সত্য, এটা তো না বোঝার কিছু নাই। আর ওইদিকে আপনারা এদিকে গার্মেন্টস শিল্প এরকম কর্মজীবী কিছু মানুষ, এই তো বাঁচিয়ে রেখেছে বাংলাদেশকে। 90% কন্ট্রিবিউশন ডান বাই মানুষের গায়ের রক্ত করা করা, রক্ত পানি করা পয়সা দিয়ে, ঘাম দিয়ে।
তারপরে গুরু এখানে একটু কিন্তু স্নেহ ভালোবাসা তারপরে কিন্তু এখানে থাকে যায়, যেটা আমরা পাচ্ছি না।
অনেকে রিকগনাইজ হয়তো করতে চায় না, বলতে চায় না, যে 10% লোক খবরদারি করতেছে তাদের পেছন পেছন দৌড়ায়। বাট আসলে এই যদি সত্যি কথা বলি, বাংলাদেশের অর্থনীতি ঘামে ভেজা, বাংলাদেশের অর্থনীতির প্রত্যেকটা টাকা এবং পয়সা ঘামে ভেজা, মানুষের খেটে খাওয়া মানুষের রক্তে কেনা।
গুরু আমি যেখান থেকে শুরু করতে চেয়েছিলাম, তো এখন প্রবাস লাইফে আমি আমার 3 বছর 7 মাস চলে গেল আমি সৌদি আরবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই পর্যন্ত 7 বার উমরা হজ করছি। এর মধ্যে খুব আশা ছিল যে আমি আমার মাকে নিয়ে উমরা হজ করাবো, বাট হয়তো কোনো ঝামেলার জন্য আমি করতে পারিনি। তবে এখন আমি ছুটিতে আসছি, এর পিছনে আমার একটু মানে আমার জীবনের একটু গল্প যেটা না বললেই নয়, এই জন্য আমি
এখন আমরা গল্পটাতে ঢুকবো। তার আগে খুশ করতেছে কেন একটু শুনে
নি। আমাকে ছোট্ট একটা বিরতিতে যেতেই হচ্ছে, বিরতিতে যাবার আগে আবার সেই নিয়মগুলো বলতে চাই এবং বিরতির পর ফিরে এসে অবশ্যই আজকের অতিথি বন্ধুর সেই জমজমাট ভালোবাসার গল্পটা শুনবো। সো বন্ধু অবশ্যই SMS করবেন 16260 তে আপনার কথা লিখে পাঠাবেন, আর অতিথি বন্ধুর সাথে কথা বলতে চাইলে আপনার নাম্বারটিও লিখে পাঠাবেন আপনার নাম সহ, এবং ফেসবুকে অবশ্যই আমাদের যে পোস্ট দেওয়া আছে বন্ধু সেটাতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন। সো সেক্ষেত্রে লিঙ্কটি বলে দিচ্ছি আরো একবার, www.facebook.com/90.4 ঢাকা FM। সো ফ্রেন্ডস সাথেই থাকুন, শুনতে থাকুন, ফিরছি একটু পরেই।
নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশ ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশ বেশ ইন্টারনেট, বেশ বেশ হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং ইজ কোর ব্রাউজিং, আর বেশ বেশ ইন্টারনেট পুরো ম্যাচ ওয়াচিং।
আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট, দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121*999# Airtel, the smartphone network.
ভাই একটা সাবান দেন তো।
আরে আপা, গত সপ্তাহে না একটা সাবান নিলেন, আবার আজকে?
আরে ওইটা তো ছিল গোসলের জন্য, এখন নিচ্ছি মুখে মাখার জন্য।
মুখে মাখবেন সাবান? সাবান তো মুখের জন্য ভালো না। এই নেন ফেস ওয়াশ নিয়ে যান।
ফেস ওয়াশ? কিন্তু ফেস ওয়াশের তো অনেক দাম।
কি যে বলেন আপা, ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ এখন পাবেন সাবানের দামেই, মাত্র 30 টাকায়।
Fair and Lovely Face Wash দেয় পার্লার ক্লিনারের মতো উজ্জ্বলতা, আর এখন পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকায়।
আপা বদলায় ফেলেন অভ্যাস, সাবানের দামে ফেস ওয়াশ।
নদীর কূলের লাগি আমি কান্দি, নদীর কূলের লাগি আমি কান্দি, আমার লাগি আমার লাগি কান্দে না বন্ধুরে, আমার লাগি কে কান্দে না
and she said yes. bless. You know me, I'm off in the cut. Always like a squirrel, looking for a nut. This is up your soul, I'm not talking about luck. I'm not talking about love, I'm talking about lust. So let's get loose, have some fun. Forget about bills in the first of the month. It's my night, your night, our night. Let's turn it up.
I knew my rent was gonna be late about a week ago. I worked my ass off, but I still can't pay it though. But I got just enough to get off in this club.
Everybody going through tough times. Believe me, been there, done that. But every day above ground is a great day. Remember that.
Oh,
ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আর শুনছেন আমাদের অনুষ্ঠানটি দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। চলে যাচ্ছি গুরুর কাছে।
তুমি জানতে চাও যে একটা কাচের বাটি হঠাৎ করে পড়ে গেলে শব্দ কেমন হয়?
কেমন হয়?
1 2 3 গো মেঘলা। One more time. 1 2 3 গো। কাচের ভিতরে কয়েকটা টুকরো বেশি হয়েছে নি চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে। অতিথি বন্ধুর নাম হচ্ছে সাদ্দামকে সাথে নিয়ে শুনবো তার ভালোবাসার গল্প। একদম সরাসরি চলে যায় ভালোবাসার ওই গল্পে যা বলতে যাচ্ছিল সাদ্দাম।
ওয়েলকাম ব্যাক। তো আমার গল্পটা যেটা, আমি সৌদি আরব থাকতাম, তো এখান থেকে আসলাম বাংলাদেশে। শুধু আমার ভালোবাসার গল্পটা, গরু এবং আপু আছে মেঘলা আপু, তাদের কাছে এটা শেয়ার করার জন্য। তো আমার কাছে একটু আনিজি লাগতেছে ফার্স্ট।
এখনো আনিজি লাগে কেমনে সাদ্দাম? এই প্রোগ্রামটা তো পুরোটাই শুধু এই আনিজি দূর করো এখন, মেয়ে না একটু চটুল টাইপ গান।
তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা দিলে হলো
এখন স্বাভাবিক লাগতেছে কিছুটা। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসার গল্প বলবার জন্য ভালোবাসা বাংলাদেশের চাইতে এর চাইতে বড় প্ল্যাটফর্ম আর কি হতে পারে? এটাই শুনবার জন্য আসলাম মুখিয়ে থাকে সবাই, ভালো করে শুনবার জন্য কিন্তু কেউ মুখিয়ে থাকে না সাদ্দাম। আমি একটা অনেস্ট ফিডব্যাক দিই, সেলিব্রিটি কাপল গুলো যা আমরা নিয়ে আসি তাদের চাইতে পিপল দেখে অনেক মোর ইনভলভ যখন সাধারণ মানুষ তার ভালোবাসার কথা বলে। সো জরুরি না যে পারফেক্ট ভাবে কথা বলতে হবে, সঠিক ভাবে বলতে হবে, জরুরি হচ্ছে সাদ্দাম অ্যাকচুয়ালি সাদ্দাম যে ব্যক্তিটা তার মতো করে সে উপস্থাপন করবে। ঠিক আছে, শুনি।
তো প্রথমে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে শুরু করি। আমি আমার ফ্যামিলি সহকার আমরা 8 জন, আমরা 4 ভাই 4 বোন। তো আমার আব্বু আজ থেকে 6-7 বছর হয়ে গেল মারা গেছে। তো মারা যাওয়ার পরে ফ্যামিলির যে একটা দায়িত্ব এটা আমার কাঁধে এসে চলে আসে। তারপর চিন্তা ভাবনা করলাম যে আমাকে হয়তো আমার সংসারের যে একটা দায়িত্ব আমার কাঁধে নিতে হবে। তো আমি চিন্তা ভাবনা করি প্রবাসের যে একটা চিন্তা ভাবনা নিলাম মাথায়। তো আমার প্রবাসের পেছনে আমার মা আমাকে অনেক সাহস এবং অনেক মানে কি বলবো পুরাটা দায়িত্বই আমার মা এবং সাহসটাই আমার মা আমাকে দিল। তো আমি প্রবাসে দিকে হাত বাড়ালাম এবং আলহামদুলিল্লাহ 23 দিনের মাথায় আমি মানে আমার আজ থেকে 4 বছর আগে 23 দিনের মাথায় আমি সৌদি আরব আলহামদুলিল্লাহ ওইখানে গেলাম। যাওয়ার পর এখানে 2 মাস বসেছিলাম, কাজ ছিল না, অনেক পরিশ্রম যা প্রবাসে কখনো চিন্তা ভাবনা করিনি। দেশে যখন বিদেশি কেউ মানে ফরেনার আসতো আমাদেরই বাংলাদেশের কাজ করে, তো ভাবতাম যে বিদেশটা মানে একটা মানে অন্যরকম, মানে যেটা আমি কল্পনা মানে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি যাওয়ার পরে বুঝতে পারলাম যে প্রবাস কাকে বলে। তো যাই হোক, আমার 2 মাস বসে থাকার পর আমার কোম্পানি আমাকে কাজ দিল, আমি কাজ পেলাম, মাকে মাস টু মাস মানে যে স্যালারিটা আসছে সেটা দিতে থাকলাম। প্রায় 1 বছর আমার এভাবেই চলে গেল। মার কাছে ফোন, মিস্তি কোথাও ফোন করতাম না, মানে একটা বাহিরে কোথাও ফোন করতাম না, আমার বন্ধু ছিল, ফ্রেন্ড সার্কেল অনেকই ছিল, বাট যে প্রবাসী যাওয়ার পরে মানুষের কাছে শুনতাম যে প্লেন দিয়ে গেলে নাকি মানুষ সরি মানে বিমান এটাকে বলে বিমান দিয়ে গেলে নাকি মানুষ বিমান হয়ে যায়। তো আসলে আমি যখন গেলাম তদ্রূপ আমার কাছে এরকমই মনে হলো যে আসলে আমার কাছে সময় নাই যে আমার বন্ধু বা ফ্রেন্ড সার্কেল তাদেরকে ফোন করব, খুবই ব্যস্ত তখন। তাও আবার নতুন অবস্থা, একটা দেশে যাওয়ার পর অ্যাডজাস্ট হতেও একটু সময় লাগে। যাই হোক, 1 বছর চলে গেল এই করে করতে করতে, 1 বছর চলে গেল। তারপর আমার মাকে আমার বোনকে একটু করে করে সবার কাছে ফোন করতাম। তো আমি আমার দেশে থাকতে একটা ফেসবুক আইডি ছিল, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আইডি ছিল। তো আমি আবার যখন দেশ থেকে চলে যাই,
আমি আইডি এখনো আছে যে নামটা বললেন,
আমি ফেসবুকটা মানে লগ ইন করব ওই সময়টা আমার হয়নি। তো এর ভিতরে একটা অ্যান্ড্রয়েড সেট মানে মোবাইল আর কি ভিতরে স্যালারির পরে আমি নিলাম। তো আমার ফেসবুক অন করলাম, দেখলাম অনেক ফ্রেন্ড সার্কেল যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে এবং মেসেজ করছে, যেটা আমি অনেক দিন হয়ে গেছে আমি আনসার করতে পারিনি। তারপর ওদেরকে করলাম, এক দুই করতে করতে সময় দিকে দিকে ফেসবুকটা আমি ইউজ করি। তো একদিন হঠাৎ করে হেনা নামে, হেনা আক্তার আইডিটা, মানে আমাকে রিকোয়েস্ট পাঠায়। তখন রমজান
মাসের
হয়তো 10-11 দিন আগে, তারিখটা সঠিক আমার মনে নাই, তবে যদি চেক করে বলতে পারবো। রিকোয়েস্ট আসে তো আমার ফ্রেন্ড লিস্টে মেয়ে বলতে গেলে আমার মানে লিস্টে কেউ মেয়ে মানুষ ছিল না। তো আর প্রবাস লাইফে 2 বছর চলে গেলে একটু মানে একেবারেই মানে নিজেকে একা একা মনে হইতেছিল,
চোখের বেশি দেখা যায় না
জিগুলো। তো আমি রিকোয়েস্টটা কনফার্ম করলাম, তো 1-2 করে দেখতাম অনলাইনে প্রায় আসলেও 24-12 ঘন্টা এরকম পরে পরে মেয়েটা লাইনে আসতো। তো আমি ফলো করতাম মেয়েটাকে, কোন SMS না করে ফলো করতাম যে মেয়েটা কতক্ষণ অনলাইনে থাকে, কতক্ষণ পরে আসে, এটা আমি ফলো করতাম। 2-3 দিন পরে আমি একটা SMS করলাম, আসসালামু আলাইকুম, শুধু মানে সালামটা দিয়ে যার মানে শুরু করা। তো মেয়েটা আমাকে 12-13 ঘন্টা পরে আনসার করলো, ওয়ালাইকুম সালাম। তো এখান থেকে এক কথা দু কথা মানে আমি কে বা উনি মানে ও কে এরকম আর কি 1-2 কথা হওয়ার পর ও বলতেছিল যে তোমাকে তো আমি চিনি। তো আমি বললাম হ্যাঁ আমাকে তো চিনবেনই, যেহেতু আমার আবার প্রোফাইলে একটা পিকচার ছিল, আমি তখন নতুন নতুন মানে পিকচার
বর্ণনা দিই প্রত্যেক গেস্টের, সাদ্দামের বর্ণনাটা একটু দেওয়ার চেষ্টা। সাদ্দাম কি জিম করো নাকি?
করো, আমি আসলে
আমার আবার জিম করনে ওয়ালা ছেলেদের পছন্দ করলে খারাপ শোনাবে, বাট আই লাভ টু জিম, বি দ্য পার্ট অফ জিম অ্যাকচুয়ালি, আমি নিজের টুকটাক টাচে থাকি, আমার কাছে মনে হয় যেটা ভালো কিছু।
আমি ছোট থেকে আমি মানে ক্রিকেট ফুটবল
বোঝা যায় তোমাকে
খুবই মানে প্রিয়
স্পোর্টিং লাভার, তোমার ফিজিক তো ভারী একদম,
আমি
আবার দেখি বলতে যাবো তুই বলতেছিস কিভাবে
যেটাকে বলে 100 স্পিড দৌড়ের, যেটার মধ্যে আমার 1 নম্বর একটা রেকর্ড আছে,
ইট লুকস বোঝা যায়। ওকে, এই হচ্ছে আমাদের সাদ্দাম, আজকে সে জাস্ট গ্যারেন একটি প্যান্ট এবং পাঞ্জাবি পরাহিত। আমরা তো এই ছবিটা ঠিক আছে আমরা শুনি, ওর সাথে পরিচয় হয়ে উঠল।
তারপর একদিন প্রত্যেক দিনে আমি এরকম একটা SMS করলে ও 12-14 ঘন্টা পরে এসে সে আনসার করতো,
10-এর নিচে না
এরকমই মানে নিচে আসতোই না। তো আমি আবার ফলো করতাম যে একটা মেয়ে স্বাভাবিক বা অস্বাভাবিক যে ব্যাপারটা আমি ফলো করতাম প্রবাস লেবে, এমনি তো মানে কি বলে এটাকে
চোখের বেশি দেখা যায় না, সেখানে 12 ঘন্টা পর একটা টেক্সট উত্তর আসছে ওটাই তো মেলা গেছে।
তো তারপর আমার আইডিটা অনেকদিনের জন্য বন্ধ হয়ে যায়। তো আমার আইডিতে সৌদি আরবে থাকাকালীন আমার রুম পার্টনারের একটা ফোন নাম্বার ছিল এটাতে, তো অলরেডি ফেসবুকটা অফ মানে আমি চালাই না, সময়ের কারণে হয়তো ব্যস্ত হয়ে গেলাম, যোগাযোগ নাই মেয়েটার সাথে প্রায় এই তো মনে হয় 12-14 দিনের মতো,
হেনার সাথে যোগাযোগ নাই,
হেনার সাথে যোগাযোগটা নাই। তো হেনা হঠাৎ করে একদিন ওই ফোন নাম্বারটা ইয়ে করে ফোন দেয়, তো ফোনটা তো আর আমার কাছে না, ফোনটা আমার রুম পার্টনার ওনার কাছে। তো ওনাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া এই নামের লোকটা কোথায়, মানে আমি রাত করে চ্যাটিং এ ছিলাম, তো আমার ভাই আমার সাথে আমার ভাইয়া মানে রাগ করছে, এই জন্য আমিও ফেসবুকে আসতে পারতেছি না, কাইন্ডলি যদি একটু ওনার সাথে যোগাযোগ করে দিতেন বা করা যেত। তো এই বলে ও ফোনটা রেখে দিল। 2 দিন পরে আমি তো আবার ওইখানে আমার জবটা ছিল ব্যাংকে, শুক্রবার শনিবার বন্ধ, মনে হয় বৃহস্পতিবার ফোনটা দিয়েছিল, শনিবারে সকালে ওইগুলোকে বলতেছে যে একটা মেয়ে বাংলাদেশ থেকে তোমাকে খোঁজ করলো, বাংলাদেশ থেকে। আমি আশ্চর্য হলাম যে বাংলাদেশ থেকে, দাও তো দেখি ফোন নাম্বারটা দেখি। তো ওই লোকটা এত চালাক চতুর না, একটু মানে সরল টাইপের বা এতটা পড়াশোনা করে নাই, ফোন নাম্বারটা না দেখে বলতেছে যে বাংলাদেশ থেকে, যেহেতু মেয়ের একটা কণ্ঠ বাংলা ভাষা। তো আমি ফোন নাম্বারটা দেখলাম যে ইউনাইটেড মানে ইনি দুবাই, আরব আমিরাতের যেটা দুবাই নাম্বার। তো আমি ফোন নাম্বারটা নিলাম ওনার কাছ থেকে, ফোন দিলাম,
বলো কি তুমি ইন্টারন্যাশনাল ফ্রেন্ড?
সেটাই,
সৌদি দুবাই, ফোন আসছে দুবাই থেকে,
ওয়াও,
দেখো ভাই
জমে উঠে
পরে দেখা আবার তোমরা বলবো না তো যে আমরা দেখা করছি হাওয়াই দ্বীপে। আচ্ছা তারপর
তারপর গরু ওকে অনেক ফোন দিতাম, ফোন ধরে না ধরে না। তো আমি খুব মাঝে মাঝে যখন ফোনটা ধরে না খুব মানে কনফিউজ যে কেন ফোনটা ধরতেছে না, ও কি আসলে একটা মেয়ে বা না ছেলে? আমি তখন একটা
বলো কি
মানে আচ্ছা ফেক আইডি বা কিছু চিন্তা করে।
আচ্ছা আচ্ছা তুমি তো এর আগে কথা বলো না একদম রাইট, তুমি শুধু ওর সাথে চ্যাট করেছো ফেসবুকে, ও কনফিউজ যে তুমি আসলে ছেলে না মেয়ে,
কনফিউজ আসলে
ফেক আইডি কিনা,
ফেক আইডি কিনা বা কেউ আমাকে ব্ল্যাকমেইল বা কোনো একটা কিছু করার চেষ্টা করছে। তারপর আমি ফোন দিতাম, আমার ব্যাংকে রিসিভার ছিল, রিসিভার থেকে ফোন দিতাম, অনেক সময় ফোন আমার ফোন নাম্বার থেকে ফোন দিতাম, ও রিসিভ করতো না কারণ ও ব্যস্ত থাকতো। ও নাম্বারটা কার, কে ফোন দিচ্ছে ওই জিনিসটাও মানে ইয়ে করার মানে চেষ্টা করতে চেষ্টা করেনি। ওকে তো হঠাৎ একদিন রিসিভ করলো, যে যখন রিসিভ করলো যখন মেয়ের কণ্ঠটা মানে আমি শুনতে পেলাম তখন যে ভাবলাম না তো এইটাই হ্যাঁ না, আমি ভাবলাম যে কেমন। আমি তখন হঠাৎ করে তো আমি ফার্স্ট কোন মেয়ের সাথে ফোনে কথা বলা তাও দূর থেকে, আমি আপনি করে প্রথম বললাম যে আপনি কেমন আছেন, আপনি আমাকে ফোন করেছিলেন, আমি তো এতদিন ধরে আপনাকে ফোন দিচ্ছি, আপনি কেন ফোনটা আনসার করতেছেন না, আমি তো খুব একটা টেনশনের মধ্যে ছিলাম, আপনি কেন কি এরকম যে আমাকে টেনশনের মধ্যে রেখে দিলেন। আচ্ছা ঠিক আছে আপনি আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। তখন আমি একটা মানে হোয়াটসঅ্যাপ চালাইতাম, তো আমি ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, তারপর হোয়াটসঅ্যাপে কন্টাক্ট হয়ে গেল। ওর জন্য আমি হোয়াটসঅ্যাপ এখন ফেসবুক তো আগে কিছুদিন আগে বন্ধ করে দিলাম,
মার্জুকারবারকে বাদ দিয়ে হোয়াটসঅ্যাপ নেই,
এখন হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে গেলাম।
সোশ্যাল মিডিয়াম গুলোর প্রয়োজনীয়তা যে কতখানি আছে সে ইন্টারন্যাশনাল পেন না শুনলে বোঝা যায় না।
সেইটাই
ওকে তারপর
তারপর হোয়াটসঅ্যাপে ওই হোয়াটসঅ্যাপে কি সমস্যা, একদিন আসলে আরেকদিন আসে না। তো এখানে কিছু এখানে ওর ওকে যে আমার ভালো লাগে বা ওকে আমার ভালো লাগে এটা ও জানতো না আমিও জানতাম না। তো আমার একটা সমস্যা ছিল কি কাজের শেষে কিছু মানে রান্না করে খাওয়ার একটা খুব শখ আমার, তো বাসা থেকে মানে ডিউটি শেষ করে এসে কিছু রান্না বান্না করতাম, ওইটার পিক আবার ওকে আমি দিতাম, পিকচার যেটাকে বলে আমি ওকে দিতাম। তো ওকে ও আবার আমাকে যদিও মেসেজটা যাইতো একদিন আগে দুদিন পরে দেখে আমাকে বলতো যে ভালো পাকাও বা সুন্দর দেখাতে এরকম বলতো। আবার ওর যখন অডিও ভয়েসটা মানে টাইপিং করে যে লেখা দিত, তো হঠাৎ একদিন ভয়েস দিল অনেক কয়েকটা মিলে, দুই মিনিট আড়াই মিনিট এরকম করে অনেকগুলা ভয়েস দিল হোয়াটসঅ্যাপে। তো ওর ভয়েসটা শুনে মনে হয়েছিল যে এতটা সুন্দর কণ্ঠ আমি আমার লাইফে ফার্স্ট। আমার কাছে গরু মেরি না কি বলবো,
আমার
কানটা আপনার কানে লাগিয়ে নেন শুনতে পারবেন।
তারপরে
তো আমি তো ভাবলাম যে
কণ্ঠ শুনে
রমজান চলে গেল, রমজান মাসে আমি একটা পার্টি দিলাম, পার্টির কয়েকটা পিকচার ওকে দিলাম। তো এক দুই বলে হঠাৎ একদিন বলতেছে
তোমরা সাক্ষাতের দিকে যাও,
হঠাৎ একদিন আমাকে বলতেছে যে এক কাজ করা যায় না, আমরা হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের একটা ই হয় না, তুমি আমাকে একটা তারপর ওর সাথে আমি যখন আমার সময় হইতো বা ও সময় থাকতো তখন আমাকে ফোনে মিস কল দিত, আমরা স্কাইপে কথা বলতাম। তারপর একদিন দুই দিন এরকম বলতে বলতে ওর কিছু কথা আমাকে শেয়ার করতো, ওর প্রবাসে কিছু কষ্ট বা ওর লাইফে কিছু সমস্যা এগুলো আমাকে কষ্ট করতো, মানে আমাকে খুব মানে ই করতো ওর ব্যাপারে। তখন আমি আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে গেলাম।
তখন ওকে আমি বলতে পারতেছি না যে তোমার এতটাই আমাকে ভালো লাগে যে আমি তোমাকে ভালোবাসি। প্রবাস ল্যাবে এক হচ্ছে একাতিত্ব, আর ওইখানে সৌদি আরবে আপনি তো বললেন চোখ ছাড়া কিছু দেখা যায় না, তো আমি আমার কাছে এটা মানে মেঘনা চাইতে বৃষ্টি, সেই কণ্ঠের বর্ণনা তো দিলাম আপনাকে। যেটা বলতে চাইলাম এখন কথা, একদিন দুই দিন এরকম কথা সবসময় বলি আমরা, একদিন মানে একদিন বাদ যায় না ওর সাথে কথা বলি, তো কথা না বললে আমি রাগ করি, ও রাগ করে, ও যদি আমি সময় না দিতে পারি ও রাগ করে, সব মিলিয়ে আমরা কথা বলতাম কন্টিনিউ। হঠাৎ একটু রাগ করতো যদি ফোনটা ধরতে সময় তো মানে লেট হতো, আমার আবার কি একটা গুরু মানে কখনো ভালো মানে আমার যে লাইফ স্কুল লাইফে কাউকে কখনো এতটা ভালো লাগেনি না দেখে, বা কি বলবো আপনাকে,
না দেখে প্রেম খুব সাংঘাতিক আমি জানি সেটা আর একদিন।
তারপর ও আমাকে বলল তুমি কি বাড়িতে যাবা, আমি বললাম হ্যাঁ আমি তো যাব জুলাইয়ের এত তারিখের দিকে যাব, ও দুবাইতে।
আচ্ছা, আর তুমি হচ্ছে সৌদিতে?
ও বলল আমি তো কিছুদিন হলো বাড়ি থেকে আসলাম।
যদি সত্যি দেখা এদের হয়ে যায় দেখার আগে তোমার গান শুনবো
ওর সাথে, মানে আমি ওকে ভালোবাসার ব্যাপারটা ও বুঝতে পারছে। আমি যখন ওকে বেশি বেশি এস এম এস করতাম, বেশি বেশি পাগলামি, একটু পাগলামি এই টাইপ আছে আমার, একটু পাগলামি করতাম ওর সাথে, তো বলে সাদ্দাম তুমি দেশে যাও গিয়ে দেখো দেশে কি পরিস্থিতি, তুমি যদি দেশে গিয়ে যদি না চেঞ্জ হইছো আমার নামটাই আমি রাখবো না, কারণ দেশ সমাজ তোমার মতো আমাকে একটু মানে অন্যরকম ভাবতো যে আমি সরল বা এরকম, আসলে আমি এতটা সরল না। ও ভাবতো বলতো যে দেশের পরিস্থিতি এরকম না, তোমার মা হয়তো মেনে নিবে না, তোমার ভাই বা তোমার যে সমাজ তারা মেনে নিবে না জিনিসটা, তো যখন এতটুকু বুঝতে পারছে তো আমি অনেক পাগলামি করে অনেক অনেকবার লিখতাম আই লাভ ইউ আই লাভ ইউ অনেকবার, মানে যেটা আপনি ওর মুখ থেকে না শুনলে বিশ্বাস করবেন না। আর ওর নামটা, ওর অরিজিনাল নামটা হচ্ছে পারুল,
পারুল হেনানা,
হেনানা।
সাক্ষাৎ হলো কিভাবে বলো, একদম সাক্ষাৎ চলে আস।
তো তারপর এটলে মানে সবশেষে আমরা ডেট করলাম, দেশে আসবো আমরা, দেশে আসবো, ও ডেট করলো দেশে আসবে, তো আমি আমার কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন লেটার দিলাম, তো
ওরা পারমিশন হয়ে গেছে, ফাইনাল তোমরা দেশে আসছো, দেখা হচ্ছে কিভাবে আমাকে বলো, এক্সাইটেড আমরা,
ও চলে আসছে, আমার আমারও এক তারিখ ছুটি হয়েছে, ওরও এক তারিখ ছুটি হয়েছে, তবে আমি টিকেটের কারণে আমার আসতে হয়েছে চার তারিখ, ও এক তারিখ চলে আসছে, দুবাই থেকে চলে আসছে,
ল্যান্ড
ল্যান্ড করেছে এক তারিখ।
আচ্ছা,
আর আমি তিন দিন ওইখানে ছিলাম সৌদি আরবে।
কি অবস্থা তোমার?
আমি কি বলবো গুরু,
মানে হোয়াটসঅ্যাপ ফাটায় ফেলছো,
ফোন তো কি বলবো, ওকে আমি দিছি ওকে জিজ্ঞাসা করেন, আর একটু ব্যস্ত দেখলেই তো মনে করেন যে আমার মাথায় অন্য কিছু, এটা যখন আমি কখনো কল্পনা করতে পারি না,
দেশে গেছে ফোন এঙ্গেজ কেন,
হ্যাঁ, আর হয়তো দেশে এসে কারেন্ট ছিল না তিন দিন আমাদের গ্রামে, আমার মাথা পুরো মনে করেন যে গেছে
পাশের বাড়ি রহমান বা ফোনে ব্যস্ত হইল কিনা।
তো আমি চার তারিখ,
এটা ভালোবাসার একটা অনুষঙ্গ বুঝছি, যে কাছের মানুষকে যাকে হারানোর ভয় থাকে তাকে নিয়ে যে এটা চলে আসে
পজিটিভ।
আর বিশেষ করে গুরু আমি এখন আপনাকে বলি, যদি ও আমার হয় না, যদি না হয় আমি যে আসলে মানে আমার চিন্তা ভাবনাটা আমি এখনো কিছু করিনি, তবে আমি যতটুকু সম্ভব আমি ওকে আমার মতো করে পাওয়ারই একটা আশা, এবং আমি চাই যে ভালোবাসা যদি হয়, যদি নামটা হয় ভালোবাসা, না হারানোটাই বেটার, আর যদি মানে হারিয়ে যায় এটা যে কতটুক বেদনাদায়ক এবং কি হতে পারে তা একমাত্র।
ওকে, ফাইনালি চার তারিখে সৌদি আরব থেকে আসছো?
আমি ফাইনালি চার তারিখ চলে আসছি, পাচ্ছিলাম যে ও আমাকে রিসিভ করবে, তো আমার আম্মু, আমার ছোট ভাই, আমার ছোট বোন, ছোট ভাই, তারা বললো যে এয়ারপোর্টে কখনো আসেনি, তো ও নিজেও আমাকে এর আগে বলছে যে তুমি এক কাজ করো, যেহেতু ফার্স্ট আসতেছো তুমি তোমার আম্মুকে তোমার ভাইয়ারা আসে তোমাকে নিয়ে, তো ওর কথাটাই আমি ই করলাম যে যা করে আসো, তো আমি চাইছিলাম যে না এখান থেকে বেশি ঝামেলা হবে না, ও চলে আসলে ওর সাথে আমার এয়ারপোর্টেই দেখাটা হোক, আমি আসতেছি, তো আমাকে অনেক জোর জবরদস্তি করে বলতেছে যে না তোমার আম্মু আসো, তো আমার আসলো আমাকে নিয়ে গেল, তখন আমি যে বাংলাদেশ এয়ারপোর্টে নামছি 10:30, এখান থেকে আমার যে ব্যাগ মানে ব্যাগগুলা বের হইতে অনেক সময় লাগছে, প্রায় 11:30 বেজে গেছে, আমি তারপর আমার যে মাইক্রো ওইটা তো উঠলাম, বাসায় চলে গেলাম। আমার বাসায় যেতে যেতে ঢাকা থেকে বিবাড়িয়া, তো রাত তখন আড়াইটা, আড়াইটা বাজছে। আমি আমার কাপড়টা কি আমার যে পায়ে যে শুগুলা ছিল এগুলো আমি চেঞ্জ করিনি, কারণ ওর বাড়িটা হচ্ছে আমার ইউনিয়নে, শুধু গ্রাম আলাদা।
এইটা পরিচয় পরে তোমরা,
আমরা পরিচয় পরে জানতে পারবো।
আচ্ছা,
এগুলা তো সংক্ষেপে হয়তো নিয়ে আসছি। তো ওকে আমি ফোন দিলাম,
বলো না যে রাত্রে দেখা করছো। আচ্ছা ঠিক আছে শুনি, তারপর রাত টাইপের গান কোনো কিছু আসেনি মেনে না?
আমি জুতাটা খুলিনি, আমার মাকে ব্যাগটা বাসায় রেখে আমি বললাম মা আমি আসতেছি।
কয়টা বাজে তখন?
দুটা ত্রিশ মিনিটের উপর
পরে
ফোন দিলাম যে আমি বাসায় চলে আসছি। ঠিক আছে সকালে আইসো, তোমার সাথে দেখা হবে আমাদের বাসায়, আমাদের বাসায় আসো তুমি। আবার ওর একটা ভাই আছে আমার ছোটবেলারই বন্ধু, ওর একটা
মিলে গেছে পরে
ওর সাথে। হ্যাঁ, ওর সাথে দেখা করতে আইসো, প্লাস আমাকে দেখে যাই। আমি মানিনি, আমি বললাম তুমি দরজাটা খোলো আমি আসতেছি। এই বলে মা তুমি ব্যাগটা রাখো আমি আসতেছি, এই বলে আমি ওর সাথে আমার পরিচয় দুই বছর এবং কিছুদিন, একটা যে দেখা বা চাওয়া একটা, মানে আমার কাছে এরকম লাগতেছিল যদি এখনই না দেখি আমার কাছে, আমি আমার জিনিস কি হবে আমি জিনিসটা বুঝতে পারতেছি না, মনে হয় তো আমি কিছু হয়ে যাবে একটা, আমার কাছে এরকম টান টান একটা উত্তেজনা লাগছে যে আমার এখনই দেখতে হবে। তো আমি চলে গেলাম, বৃষ্টি মানে দেশে যাওয়ার পরে এত বৃষ্টি ছিল, এত কাদা, আমি কিছুই মানিনি, চলে গেলাম আমার বাসে, ওকে ফোন করে চলে গেলাম শু যাওয়ার বাসে। গিয়ে দেখি ও একটা মানে ছোট মোবাইলের লাইট নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে।
কয়টা বাজে তখন?
এই তো চল্লিশ হয়ে গেছে মনে হয়, চল্লিশ পঁয়তাল্লিশ, কারণ ওর বাসা থেকে আমার বাসাটা বেশি দূরে না, দুইটা পঁয়তাল্লিশ এরকম। আমি চলে গেছি, মাকে কোনো মতে বলি আমি চলে গেছি। মা বলছে এত রাত করে তুই কই যেতেছ, এই মাত্র আসলি। আমি বলতেছি আসতেছি, মোবাইলটা নিয়ে যা আমাকে না, আসতেছি। মোবাইল রেখে তারপর চলে গেলাম। গিয়ে দেখলাম যে একটা বাস্তব একটা পুরী আমার সামনে দাঁড়ায় আছে। তো
কতদিনের অপেক্ষা সাদ্দাম?
এই তো গুরু প্রায় তিন বছর।
তিন বছর কত নিজের সাথে মনে মনে কথা বলা,
কত কথা গুরু, এটা তো আমি মানে
ওই তিন বছরের মেয়েটি তো একরকম তোমার স্মৃতিতে তোমাকে বাঁচিয়ে রেখেছিল। আর কোনো অনুষঙ্গ ছিল না তোমার সময় কাটানোর, চিন্তা করার, নিজেকে পার করার?
প্রতিটা সময় আমার প্রবাসে ওই ছিল আমার পাশে,
তোমার কাজে, তোমার অকাজে, তোমার ঘুমে, তোমার জাগরণে, নেশার মতো।
সেম গুরু, তবে আমি কোনো নেশা বলতে গেলে আমার কাছে এটা নেশা মনে হচ্ছে, আমার কাছে এটা নেশার মতো।
সত্যি কথা বলবো, কাটছাট করবো না।
ওর আম্মু শুয়েছিল, ওর আম্মু জানে আমি যতটা সময় আসবো, ওর আম্মুর সাথে দেশে থাকতে মানে বাইরে থাকতে কথা হয়েছে যে আমি আসবো এতদিন, এতটা সময় আসলে আপনাদের বাড়িতে আসবোই। তো ওর আম্মু পুরাই শুয়ে আছে মানে ঘুমের মধ্যে, ওকে ফোন দিছে, ও মানে আমার জন্য অপেক্ষা করতেছে আমি আসবো, আমি আসলে পরে শুই।
পনেরো তিনটার সময় আসলে,
হ্যাঁ, তারপর
দরজার অসম্ভব বৃষ্টি, তারপর
তো পুরি একটা সামনে দেখলাম, তো একটু আগাই গেলাম, দেখি মানে কি বলবো, একটা যে আমার ভিতরে যে একটা ভালোবাসার একটা করা দিল, নাড়া দিল আর কি। তো ও আমাকে দেখলো, ওর বাসার যে একটা লাইট বাহিরে মানে বাড়ির বাহিরে যে একটা লাইট
থাকে,
ওই আলোটাতে আমাকে দেখলো। আমার তখন ছিল একটা কোট পরা ছিল, একটা কোট এবং একটা ইয়ের মতো, আর কোনো কথা নাই। তো আমি একটু সামনে গিয়ে,
লোকজনের ভয়,
কোনো ভয় নাই গুরু আমার, আমার তখন কোনো
সাহসী না, বাট তখন তখন সময় নাই,
না তখন বাবার সময় নাই, এতদিনের একটা অপেক্ষা,
এলাকার লোক দেখবে রাষ্ট্র হয়ে যাবে এই সেই,
এই এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না আমার মধ্যে। ও হয়তো ও মনে মনে ভাবছে কিনা জানি না, ওকে আমি যে এটা আর কি বলে,
এ তো সব করতেছে লোকে তো বুঝতেছে না কিছু। আমি দেখলাম যে হাত কেমন যেন নিজের গায়ের সাথে একটু জড়ায় দিল, মানে এরকম টাইপের
কিছু
একটা ময়না, একটা এক্সট্রিম রোমান্টিক গান টু ডেডিকেট দ্য এক্সট্রিমলি বিউটিফুল কাপল লাইক সাদ্দাম অ্যান্ড পারুল।
অনেক বৃষ্টি ঝরে,
পারফেক্ট পারফেক্ট,
তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর,
চোখ ভরে
ছিলে তুমি মেরি না
তুমি অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদুর আমার দু চোখ ভরে তুমি এলে
আরেকটু হোক
কত বেদনার ভীষণ মেঘ ভেসে ভেসে এলে তুমি অবশেষে তুমি এলে যেন এক মুঠো ঝিলিমিলি ঝিলিমিলি খুশি এলো অন্তরে চোখ ভরে তুমি এলে
দৃষ্টি প্রতিবন্ধী কসম খোদার অনেকেই চাইবে মেরিনা নামের মেয়ে সন্তান হিসাবে আসুক বাবা মার কাছে দৃষ্টি প্রতিবন্ধী হলেও এটি ব্লেসিং যে এরকম একটা মেয়ে আমার ঘরে এসেছে আমার মনে অনেক স্বামী মনে মনে কল্পনা করবে বউ হিসেবে হলেও মেইনার মতো মেয়েই আমার সংসারে আসুক আলো করে যদিও তার দু চোখের আলো নেই অন্ধকার সবসময় কিন্তু তারপরও সমস্ত পৃথিবীকে আলো করবার মতো কণ্ঠ সুর আর মন আছে মেয়েটির তুমি যতই দৃষ্টি প্রতিবন্ধী হও না কেন কোনো ভাইয়ের কাছে মনে হয় তুমি অনেক বেশি আরাধ্য যদি কোনো বোন হয়ে কেউ আসুক মেরিনার রূপেই আসুক মেরিনার মতো করেই আসুক তার দু চোখে যদি আলো নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই তবু মেরিনা আসুক তুমি অদ্ভুত তুমি অনন্য সাধারণ কিন্তু সমস্ত আয়োজন যাকে ঘিরে তার নাম পারুন প্রচন্ড বৃষ্টি
গুরু এই টুইস্টে এই সাসপেন্স একটু পরে যায় একটু ব্রেকের পর যদি আপনি যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস লোকেশন স্পেস এইজ তারপর আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে এবং ফেসবুকের যে আমাদের অফিসিয়াল আইডি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4 যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে ফিরে আসছি একটু পরে
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সবসময় জনবহু দূর গ্রামীণ ফোন
কথা বলো না অভিমান গেল সে চলে দেখা হলো না মনে লুকানো ভালোবাসা কথা কিছু কথা কিছু হাসি পাশা পাশা
বলছিলাম সাদ্দামের সাথে কথা বলছিলাম আর শুনছিলাম মেরিনার গান। মেরিনাও আমার যোগ্য এক সহচর হয়ে আবির্ভাব হয়েছে, এমন এমন গান আর টোটকা নিয়ে হাজির হচ্ছে, এত বেশি বস্তুনিষ্ঠ করে তুলতেছে পুরো এনভায়রনমেন্টটাকে। যখনই আমি সিন দিলাম আমাদের মেরিনার কাছে যে প্রচন্ড বৃষ্টি, ভক্ষের মতো ভালোবাসায় পাগল প্রায় একটি ছেলে যার নাম সাদ্দাম, সৌদি আরব থেকে ফিরে এসেছে, রাত বাজে 2:40 না 2:30, প্রায় 15 মিনিট লেগেছে তার প্রেমিকার বাড়ি অবধি আসতে, ঝুমঝুম বৃষ্টি, সেই ছেলেটি বাইরের চুরি যাওয়া আলোতে দাঁড়িয়ে আছে আর তার ভালোবাসার মানুষটি আলো হাতে দাঁড়িয়ে আছে দরজার কাছে, এরকম একটি সিচুয়েশন আর উথাল পাথাল বৃষ্টি। সেখানে গানটা কি হলো? হা হা, কি গান বলেন?
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দু
চোখে,
তুমি
হাজারবার প্রেম করতে বলছে সব গান।
অনেক বৃষ্টি ঝরে
ঠিক তাই পারল
তারপরে যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে তুমি এলে।
কত মিষ্টি তোমার কণ্ঠে,
খুবই মিষ্টি।
ফাইনালি ফাইনালি পারুল আসলো এক মুঠো রোদ্দুর হয়ে অঝোর ধারার বৃষ্টির ভেতর দিয়ে। পারুল কেমন ছিল এই মুহূর্তগুলো?
আমি প্রথমে গুরুকে এবং মেঘলাপুকে সবাইকে লিসেনার যারা শুনতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুরু এন্ড মেঘলাপু। গুরুকে মেঘলাপুকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি যখন হেনা নামে আইডি থেকে মানে ফেসবুকটা চালাই, অনেকদিন আগ থেকে আমি চালাই ফেসবুক, সো আমি কন্টিনিউ শুনতাম। সো মেঘলাপুকে আমার এত এত ভালো লাগে, মেঘলাপুর কণ্ঠ এবং গুরুর কণ্ঠ। আমি যখনই প্রতিদিন কাজ করতাম, আমি যখন সারাদিন কাজ করার পরে আমি রাত্রিবেলা কাপড় ইস্ত্রি করতাম আর আমি অনুষ্ঠানগুলো শুনতাম, এত ভালো লাগতো, বিশেষ করে বাইরে থেকে শোনাটা যে এত মজা। সো গুরু এবং মেঘলাপু, আই লাভ টু সো মাচ, বুঝাতে পারবো না যে আমি কতটা ভালোবাসি। এবং ঢাকা এফ এম 90.4 is my favorite too, I like too much. So এখন ওখানে এসে যে গুরুর সামনে এবং মেঘলাপুর সামনে বসে আমি নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে এতটা ভালো লাগছে আমার, এবং আমি বিশ্বাস হচ্ছে না যে এখন আমি গুরুকে এবং মেঘলাপুকে দেখতে পাচ্ছি আমার সামনে। সো আমার কথা ওখানে যে গুরু, আমি ওখানে আসছি এবং যে সাদ্দাম, আমি বাইরে থাকি এবং ও বাইরে থাকে, আমি থাকি ডুবাইতে। প্রথম আমি ওকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তখন আমি ওকে চিনতাম, জাস্ট ওকে আমি মানে ওর পিকচারটা দেখে আমি বুঝতে পারতেছিলাম যে আমাদের আশেপাশের কেউ হবে। পরে আমি ওকে মানে এরকম মানে সরাসরি আমি ওকে বলিনি, তাড়াতাড়ি আমি একটু মজা করতেছিলাম জাস্ট ওর সাথে যে আমি আস্তে আস্তে বলবো। সো পরে ও যে বললো যে ও আমাকে ফোন করছে, আমি ও যেমন চাকরি করে আমিও চাকরি করি। সো আমি বাসায় বেবি কেয়ারে আমার বিছাটা, সো আমি যখন আমার দুইটা নাম্বার ছিল, একটা নাম্বার ছিল আমার ম্যাডাম এবং বস, ওরা কন্টিনিউ আমাকে ফোন দিলে ওটাতে পাইতো, এবং আমার আব্বু আম্মু। সো ও যে নাম্বারটায় ফোন করতো ওই নাম্বারটা আমার সবসময় সাইলেন্ট থাকতো, কারণ যার জন্য আমি জি ওটা শুধু আমি জানতাম, কারণ ম্যাডাম বস ওরা জানতো না, যার জন্য ওটা সাইলেন্ট থাকতো। সো ওর সাথে আমার অনেকদিন পরিচয়, ওকে আমি আমার বিস্তারিত সবকিছু বলার পরে, আমি যখন 12 বছর বয়স তখন 2001 সাল, তখন আমার আব্বু একটা সিদ্ধান্ত নেয় আমার জীবনে, যেটা আমি মানতে পারিনি। আমি বুঝতে পারতেছিলাম যে এটা আমার জীবনে একটা কঠিন কিছু হবে। সো আমি ওখান থেকে বাড়ি থেকে বের হয়ে যাই রাগ করে, বাট বের হয়ে আমি ঢাকাতে চলে আসি। ওখানে আমি অনেক 2005 পর্যন্ত কাজ করি বাসায়। তারপরে আমি ওখান থেকে ঢাকা থেকে আমি সিলেটে যাই। সিলেটেও আমি আরেকটা বাচ্চাকে আমি পড়াতাম এবং ওকে আমি কেয়ার মানে কেয়ার করতাম। সো ওখান থেকে আমার আম্মু বলে যে তুই তো এখানে সেখানে থাকিস, তুই এক কাজ করতে পারিস, তুই বিদেশে চলে যা, যেহেতু তুই এখানে এখানে কাজ করিস। সো আমি আমার আম্মুর কথা শুনে সিদ্ধান্ত নিলাম এবং আমি ট্রাই করি। অনেকটা কষ্টের পরে আমি একটা ভিসা পাই অলরেডি, ওটা আমার যখন হাতে আসে তখন আমার বড় ভাই অসুস্থ হয়ে যায়। সো ওনাকে নিয়ে আমি 1 মাস 3 দিন থাকি ঢাকা মেডিকেল হসপিটালে। সো আমার ভিসার জন্য যে টাকাগুলো ছিল আমার হাতে, ওই টাকাগুলো আমি অলরেডি খরচ করে ফেলে আমার ভাইয়ের চিকিৎসায়। তারপরে ইনশাল্লাহ সবার দোয়া, আমার মা বাবার দোয়া, আমার ভাইকে আমি সুস্থ করে নিয়ে যাই বাড়িতে। তারপরে আমি আরেক জায়গায় ট্রাই করে আমাকে 21 দিন পরে আমাকে আমার ভিসাটা দেয়। তারপর আমি চলে যাই ওখানে। ওখানে যাওয়ার পরে আমি, তখনও আমার খুব কষ্ট হতো, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আমি ওখানে চলে গেছি। আমি এখন 3 মাস কম 6 বছর চলে আমি বিদেশে থাকি। সো এর মধ্যে আমার যে কতটা কষ্ট, কত কিছু হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সো ওর সাদ্দামের সাথে আমার পরিচয়টা আমি ওকে বলি, আমি অনেক আমি আমার সবকিছু বলাতেও আমাকে, বিশেষ করে ও ঢাকা FM ভালোবাসার বাংলাদেশ এবং গল্প হলে সত্যি, তারপরে মঙ্গলবারে যেটা হতো ওইগুলা শুনে শুনে মানে অনেকের লাইফ হিস্টোরি শুনে ও আমাকে এতটা ভালোবাসতো মন থেকে, কিন্তু আমাকে ও প্রকাশ করতো না। সো আমি বুঝতে পারলাম যে আমাকে ভালোবাসে। আমি ওকে বলতাম যে দেখো, আমি এক তো ওর আমার একটু ডিফারেন্ট আছে, যেটা ওর মা মেনে নিবেন। আমি জানতাম যে ওর আম্মু আমাকে খুব ভালো করে চিনে এবং ওদের বাড়িটা আমাদের বাড়িটা বেশি দূরে না, এবং আমার আর ওর মধ্যে একটু ব্যবধান যে সমাজ নিয়ে চলাফেরাটা, এবং বিশেষ করে আমি বাইরে থাকি, সেটা ওর আম্মু মেনে নিতে পারতেছে না। সো ওটা আমি ওকে বোঝাতে পারতেছি না সাদ্দামকে, যে তুমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, যার জন্য ও সৌদি থেকে চলে আসছে, অনেক লস দিয়ে আসছে, আমি নিজেও অনেক লস দিয়ে আসছি, কারণ আমার এখন আসার কোনো ইচ্ছে ছিল না, কারণ গত 1 বছর হলো আমার আব্বু মারা যান। সো এখন আমার কোনো ইচ্ছেই ছিল না যে আমি আসবো, তো আমি শুধু সাদ্দামের জন্য আসা, সাদ্দাম আমার জন্য আসা। সো দুজনে আসার পিছনে যে কতটা আমরা মানে লস দিয়ে আসছি ও জানে, আমি জানি। সো আমি জানতাম যে ওর আম্মু সেটা মেনে নিবে না, কিন্তু ওকে আমি বোঝাতে পারতেছি না। আমি জানি না ওর আম্মু কি মেনে নিবে কি না, আমার ওর কাছে আবদার থাকবে সাদ্দামের কাছে, যে তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমি তোমার পাশে আছি এবং থাকব। সো আমি কি বলবো গুরু, আমি বুঝে পাচ্ছি না যে আমি কি বলবো। আমার সিদ্ধান্ত এটাই যে সবাই যদি মেনে নিত তাহলে জিনিসটা ভালো হতো, সবচেয়ে ভালো হতো। আর আমি আর ও যদি করি সেটা আমি করতে পারবো, কিন্তু আমি চাই না সেটা করতে, কারণ আমার পাশে যেহেতু 5 জন থাকবে না, তখন আমি একা থেকে যে একটা সমাজ বা একটা ভালোবাসা এগুলো আমি কিচ্ছু পাবো না।
তাহলে এত এত বছরের যে উপাখ্যান, এত বছরের যে অপেক্ষা, এত বছরের যে ভালোবাসা, সবকিছু কি মিথ্যা হয়ে যাবে? তাহলে
মিথ্যা হবে না, আমি ওকে ভালোবাসি এখনো।
সেই ভালোবাসা দিয়ে কি হবে? এই ভালোবাসা বুকের মধ্যে চেপে ধরে তুমি চলে যাবে অন্য কোনো ঘরে, অথবা সে অন্য কোনো মেয়েকে নিয়ে হয়তো সংসার করবে।
আমি অন্য কোনো ঘরে,
তাহলে দুইজনে বিয়ে করবে না, দুইজনে এইভাবে বুকের মধ্যে ভালোবাসাকে নিয়ে জীবন মৃতের মতো বেঁচে থাকবে। নিঃসন্দেহে তোমরা ওই লাইফে যাবে না যে লাইফ আমরা পছন্দ করি না, ধর্ম বিরুদ্ধ লাইফ, লিভিং টুগেদার যেটাকে বলে, সেটা তো তোমরা করবে না। আমি যতদূর বুঝি তোমরা অনেক ধর্মপরায়ণ মানুষ বলেই তোমাদের দুইজনকে আমার মনে হয়েছে। তাহলে কি জীবন মৃতের মতো লাশের মতো বেঁচে থাকবে বছরের পর বছর সমস্ত ভালোবাসাকে কবর দিয়ে? আমি জানতে চাচ্ছি আর কি, শেষ কোথায় তাহলে? যখন তুমি করতে তার সাথে সম্পর্ক করেছিলে বা তার সাথে প্রেমের এই আহ্বানে নিজেকে জড়িয়ে রেখেছিলে, তখনও তো তুমি জানতে যে তার মেয়ে মা তোমাকে মেনে নিবে না। তুমি তো জানতেই যে পরিবারটা তোমার থেকে 10 মিনিটের দূরে থাকে, তোমার সবই তারা জানে এবং চেনে। বিদেশে থাকা এরকম মেয়ের স্বাধীন চেতা এই চাকরি করার বা করার ব্যাপারটা ব্রাহ্মণবাড়িয়ে কিছুটা হয়তো আমি দেখেছি যে কিছুটা হয়তো কাইন্ড অফ ধর্ম অধ্যুষিত এলাকা, যেখানে হয়তো সামাজিক রক্ষণশীলতার মাত্রাটা তুলনামূলকভাবে একটু বেশি, সেখানে হয়তো মেনে নেবে না জানতে। তাহলে এই আগুনের পথে কেন পা বাড়িয়েছিলে? আর তাই যদি হবে কেনই বা তাহলে ফিরে যাবে? আর ফিরে যদি যাও সেই বাঁচাটাই বা কেমন হবে? এই কোয়েশ্চেন তোমার জন্য যেমন, এই কোয়েশ্চেনটা সাদ্দামের জন্যও তেমন।
ও আমাকে সবসময় বলতো তুমি আমার আম্মুকে চিনো না, ও এতটুকু বিশ্বাস নিয়ে আসছে যে ও ওর আম্মুকে, মানে ও শুধু ওর আম্মুকে বলে ওর আম্মুকে রাজি করাবে। সো ও এসে ওর আম্মুকে বলছে, কারণ আমিও যেহেতু বাইরে থাকি আমাদের সময় তেমনটা নেই, ও চলে যাবে আমিও চলে যাব। সো ও চাচ্ছিল যদি ওর আম্মু মেনে নিত তাহলে আমরা বিয়ে করে ফেলতাম। আমি বিয়ে করে হয়তো বাবার যেতাম, কারণ আমার যে ম্যাডাম উনি আমাকে নিজের মেয়ের মতো দেখে, এবং আমার যে বস, বিশেষ করে ওখানে তিনটা বাচ্চা আছে, লায়াল, মিরাল, নায়া, অলসো আমি ওদেরকে খুব বেশি ভালোবাসি। মিরাল হওয়ার পরে আমি ও জানি, ও নিজেও মিরালকে খুব পছন্দ করে, যে মেয়েগুলোকে ওরা যে আমার কত কষ্টের কতটা সঙ্গ। সো আমি আমার ম্যাডামকে এবং বসকে কখনো দুঃখা দিতে পারবো না। সো আমি যাব ওখানে গিয়ে একটা মেয়ে দিয়ে বা আমি আসব, তারপর আমি ওকে বলছি আমি সৌদিতে চলে যাব তোমার কাছে। আর ওখানে থেকে আমি আমি অনেক কষ্ট করছি গো, আমার একটা অনেকটা শখ যে আমি বিয়ে করে একটা বাচ্চা অন্তত পক্ষে নিব, তাকে আমি মানুষের মতো মানুষ করব, ওরও ইচ্ছা সেটা। সো আমার মনে হয় যে বিবাহিয়া থেকে ওটা আমরা পারবো না। আর যেহেতু আমি বাইরে থেকে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি, এখানে আমার তেমনটা ভালো লাগে না বাংলাদেশে, বিশেষ করে মানুষে প্রচন্ড খারাপ কথা বলে। ওর আম্মু মানুষের কথা শুনি কিন্তু সেটা মানে চাচ্ছে না, ওর আম্মু নিজে যতটুকু জানে না মানুষ তাকে অনেকটা বেশি বলছে, যার জন্য ওর আম্মু সেটা চাচ্ছে না। কিন্তু আমার কথা হলো যে আমি যেটা দেখিনি শুনিনি, নিজে যেহেতু দেখিনি সেটা আমি কেন বিলিভ করবো? ওর কথা সেটাই যে আমি তোমাকে ভালোবাসি, সেটা আমি আর কাউকে মানি না, আমিও ওকে ভালোবাসি। তো আমি যদি ওকে না ভালোবাসতাম, ও আসার পর থেকে আমি যতটা সময় দিচ্ছি ওকে নিয়ে, ওর আম্মু কিন্তু জানে সবকিছু, জানে আমরা কোথায় যাচ্ছি, ও কখন যাচ্ছে, আমাদের বাড়িতে যাচ্ছে, রাত্রেবেলা বসে আছে আমাদের ঘরে, রাগ করে বাড়িতে যাচ্ছে না, ওর আম্মু ফোন দিচ্ছে, ওর আম্মু জানে, কিন্তু ওর আম্মু জিনিসটা মেনে নিচ্ছে না। শুধু একটাই কারণ, আমি বাইরে থাকি এবং আমাদের মানে জাতের মধ্যে একটু তফাৎ, জাত বলতে কি আমরা মুসলিম, ও মুসলিম, আমি মুসলিম। সো সমস্যাটা কোথায় আমি সেটাই বুঝতে পারতেছি না।
আপনার বাইরে থাকা, তোমার বিদেশে থাকা, এই রক্ষণশীল সমাজ হয়তো এই জিনিসটাকে মেনে নিচ্ছে না, বিষয়টা হয়তো এরকম যে বা যেভাবে মনের মতো করে চিন্তা করেছিল সন্তানের ঘরে বউ নিয়ে আসবো, তার সাথে হয়তো ম্যাচ আপ করতেছে না তার ভাবনা, এটা ব্যক্তিগত ভাবনা। কিন্তু আমি পারুল তোমার সাথে সহমত, যার কত কষ্ট করবে জীবনে, 12 বছর বয়সে বাড়ির পারিবারিক সিদ্ধান্তকে বাধ্য হয়ে তোমাকে চ্যালেঞ্জ করতে গিয়ে বাসা থেকে সরে আসতে হয়েছিল। নিঃসন্দেহে স্বেচ্ছায় নিজেকে কেউ নির্বাসন দেয় না, বাড়ির পরিবেশটা এমনই হয়ে উঠেছিল যে তোমার আর থাকবার মতো পরিস্থিতি ছিল না। সেই থেকে কষ্টের যে রাস্তা তুমি তৈরি করেছো বছরের পর বছর, ফাইনালি একটা জায়গাতে সার্ভাইভ করার মতো অবস্থা তোমার তৈরি হয়েছে। শেষ কোথায়, আর কতকাল কষ্ট করবে, কত যুগ এইভাবে একটার পর একটা পেন তুমি নিয়ে যাবে? তাহলে আমি ফাইনালি কি চিন্তা করব, শেষ, ফিনিশ, সবকিছু শেষ, সাদ্দাম এবং পারুল?
নো,
তো কি ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে
না। আমার সাদ্দামের কাছে আমার একটাই কথা থাকবে, যদি ওর আম্মুকে রাজি করাতে পারে তো আমি অনেক খুশি হব। আর আমি তো আমি খুশি হব এবং সাদ্দামও চায় যে ওর আম্মু রাজি হোক। সো আমি সাদ্দামের আম্মুর কাছে অনুরোধ থাকবে যে ওর আম্মু সেটাতে রাজি হোক, কারণ সব মা বাবাই চায় তার ছেলে মেয়ে যাতে ভালো থাকে, সুখে থাকে। আমার মনে হয় সাদ্দাম যে সিদ্ধান্ত নিছে ভালোই নিছে, খারাপ নেয়নি। আর আমার দিক থেকে কোনো সমস্যা নেই, কারণে যে আমার আম্মু, আমার আব্বু নেই, আমার আম্মু আছে। আমার আম্মু জানে যে আমি ভুল কোনো সিদ্ধান্ত নিব না। সো এই জন্য আমাকে, আমার পক্ষে থেকে কারো বাধা নেই।
আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। সাদ্দাম, অতৃপ্তি, না পাওয়া, দীর্ঘ নিঃশ্বাস, এসব নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। এবং কত আগ্রহ নিয়ে এসেছিলেন, কত স্বপ্ন মনের মধ্যে ছিল, 3 বছর ধরে যে ভালোবাসাকে লালন করে চলেছ মনের ভেতরে, সেই মানুষটাকে কাছে এসেও এমন একটা প্ল্যাটফর্মে তুলে দিলে, এমন একটা স্টেশনে এসে নেমে গেলে যে প্ল্যাটফর্ম কখনোই তোমার কাছে আর এসে পৌঁছাবে না, যে স্টেশন কখনোই মোহনত এসে মিশবে না।
গুরু, আমার আসলে ভাবতেই যে কিরকম লাগে আমি মানে আপনাকে বোঝাতে পারবো না, এক তো অপেক্ষা।
আমি এতে শ্যাম আমার এই চেয়ারে বসে কখনোই বলিনি, বলবো না অদূর ভবিষ্যতে, যে তোমরা পরিবারের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নাও, পরিবারের সিদ্ধান্তকে তোমরা চ্যালেঞ্জ করো। আমি এখনো বিশ্বাস করি, বারংবার বিশ্বাস করি, 1000 বছর বলবো, যে এই ইনক্লুসিভ সোসাইটি না থাকার কারণেই কিন্তু আজ এত ডিজাস্টার ঘটতেছে বিশ্বের প্রত্যেকটা কর্নারে। এই সব বন্ধ করার, সমস্ত কিছু সঠিক করবার একমাত্র উপায়, একটাই উপায়, সেটি হচ্ছে পারিবারিক বন্ধন। ইন ব্রডার সেন্স সেটিকে বলা হয় ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সবাই একসাথে থাকবে। তাই লিটারালি আমি এতে সাম বলতেই পারি না, বলতে চাইও না, যে পরিবারের বাইরে কি আমরা কোনো সিদ্ধান্ত নিই। পারিবারিক বন্ধনটা যে কত বেশি ইম্পর্টেন্ট আজকের এই অস্থির সমাজ, অস্থির বিশ্ব সমাজে এসে দাঁড়িয়ে সমস্ত সমাজবিজ্ঞানী, সমস্ত রাষ্ট্রনায়ক সবাই বলতেছে একই কথা, যে দরকার আসলে ইনক্লুসিভ সোসাইটি, যে সামাজিক বন্ধন যেখানে থাকবে, পারিবারিক বন্ধন যেখানে দৃঢ় হবে, সেখানে সমস্ত কিছু সুরে বাজবে, আর না হলে কিন্তু এ ধরনের অস্থিরতা সমাজের মধ্যে দেখা দিবে। তাই আমি অবশ্যই বলবো না যে পরিবারের বাইরে যাও, যে বাবা বহু কষ্ট করে তোমাকে মানুষ করেছে, যে মা সমস্ত কষ্ট করে, সমস্ত কষ্ট বুক বুঝে সহ্য করে নিয়ে তুমি সাদ্দাম, তুমি পারুল তাকে মানুষ করবার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছে, তার বিরুদ্ধে যাও আমি কখনোই বলবো না। কিন্তু বিনিময়ে যা তোমাকে ছেড়ে দিতে হচ্ছে সাদ্দাম, সেটা হচ্ছে যে মানুষটির কণ্ঠস্বর শুনে তুমি পাগল হয়েছিলে, যার বর্ণনা দেখে দিতে গিয়ে বলেছিলে যে গুরু এতে শ্যাম তুমি তোমার কানের জায়গায় আমার কানটা লাগিয়ে দেখো, যে কি চমৎকার করে রিনিঝিনি শব্দ এসে বাজে, যা শরীরের সমস্ত অনুচক্রিকায়, রক্তকণিকায় দারুণ এক অদ্ভুত এক খুশির নাচন ধরায়। সে মানুষটা তোমার সাথে আর কখনোই থাকবে না, কখনো সকালবেলায় ঘুম থেকে ডাকবার জন্য বলবে না সাদ্দাম জান আমার ঘুম থেকে উঠো। সব শেষ, সেম গোস টু পারুল, তোমার জন্য কোন সাদ্দাম কখনো পাগলের মতো অপেক্ষা করবে না, 1000 বার করে বলবে না আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালো লাগুক আর না লাগুক, জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন ভালোবাসা তোমার কপালে ঝুঁকেনি, জ্ঞান হওয়ার পর থেকে তুমি এ জায়গা ওই জায়গা শুধুই ঠোকর খেয়েছো, মানুষের কাছে, মানুষের পরিবারকে, মানুষের সন্তানকে আপন করে নেয়া, ভালোবাসা নেয়ার মধ্যেই তুমি তোমার জীবনের সার্থকতাকে খুঁজেছ। একটা ছেলে পাগলের মতো স্রষ্টাই হয়তো তোমাকে দিয়ে দিয়েছে যে তোমার জীবনের সমস্ত না পাওয়া এমন এক পাগলের মাধ্যমে পূরণ হোক, যে পাগল তোমাকে রাজ্যের সমস্ত ভালো লাগা ভালোবাসায় ভরিয়ে দিবে, তাকে তোমার আর পাওয়া হবে না। এরকম পাগল কখনোই তোমাকে বলবে না জান আমার তোমাকে আমি সত্যি অনেক অনেক ভালোবাসি, এরকম পাগল কখনোই কোনোদিন তোমার বাড়িতে অবধি রাত 3টার সময় প্রচন্ড বৃষ্টিতে ছুটে গিয়ে দাঁড়িয়ে থেকে বলবে না যা ঢুকে আসো শুধু তোমার জন্য আমার সোজা থেকে ছুটে আসা। শেষ, সব শেষ, অনুষ্ঠান শেষ, বিদায়ের গান আসেনি কোনো না, বিদায়ের গান গাইতে গাইতে আমরা চলে যাই,
বিদায়ের গান গাইতে চাইনি কিন্তু
হবে না, এদের আর হবে না তো, কারণ আমিও তো চাই না যে পরিবারের বাইরে এরা যাক, ওরাও সিদ্ধান্ত নিয়েছে পরিবারের বাইরে যাবে না। আলটিমেট সলিউশন এটাই, আলাদা থাকুক, কষ্টে থাকুক, জীবন মৃত মতো বেঁচে থাকুক।
কেমন বেঁচে থাকা,
এটাই আরো অনেকের কপালে এরকম যুক্তেছে, এরাও এরকম যে বেঁচে থাকার মধ্যে আসলেই কোনো সার্থকতা থাকবে না। এভাবে হয়তো আরো চল্লিশটা বছর বাঁচেও যদি সে চল্লিশটা বাঁচার মধ্যে সত্যি বাগারে কোনো সার্থকতা থাকবে না। অনেক দীর্ঘ নিঃশ্বাস, অনেক কষ্ট, অনেক কিছুতে শেষ হয়ে যাবে। কি শেষ করছি পারুন? আজকের অনেক বড় একটা কমিউনিটির মধ্যে আমার তো মনে হয় না যে বিশ্বের কোনো ভালোবাসার অনুষ্ঠান এত মানুষ একসাথে কানেক্টেড থাকে। 4 or 5 million people clicked in our network যখন আমরা এই প্রোগ্রামটি ক্লিক করি, এই ভালোবাসার প্রোগ্রামটা ক্লিক করি। সেখানেও যেহেতু সিদ্ধান্ত আসলো না, আর কোথায় আসবে? স্রষ্টাই তো বলেছেন যে 10 যেখানে আমি সেখানে থাকাটা আমার জন্য ফরজ হয়ে যায়। 1-10 না, লক্ষ লক্ষ মানুষ আছে। আমি তো তোমাদেরকে বলছিলামই, তোমরা কি চাও? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমার কাছে যাই, তুমি যেভাবে ও তো পাগলের মতো চাই তোমাকে, তুমি বলো সমস্ত বাস্তবতা সমস্ত কিছুকে ছাপিয়ে এটাই কি সত্যি না যে ভালোবাসার বরপুত্র হিসেবে যে ছেলেটি তোমার কপালে এসে জুটেছে তাকে তুমি কোনো কিছুর বিনিময়ে হারাতে চাও না, ঠিক না বেটি? বলো।
আমি চাই না ওকে হারাতে।
তাহলে
আমি চাই ওকে পেতে।
তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত ওয়েট করো, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়েট করো। আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, 5 বছর পরে হোক, সাদ্দামের মা তোমার হবু শাশুড়ি একদিন না একদিন এ বরফ গলবেই, একদিন না একদিন মেনে নিবেই, এই ভালোবাসার কাছে অবশ্যই উন্নতি স্বীকার করবে এবং বলে নিবে যে আমার ছেলের জন্য এর চাইতে ভালো বউ আর হতে পারে না।
আমিও চাই যে ওর আম্মু রাজি হোক। আমি চাই না, আমি ওকেও ছাড়তে পারবো না, ওর আম্মু কেও ছাড়তে পারবো না। এই জন্য যে ওর মা আছে, আমারও মা আছে, আমি নিজে এতটুকু বুঝতে পারি যে আমার আম্মু যতটা কষ্ট পেত ওর আম্মু সেটাই পাবে।
তাহলে ছাড়া প্রসঙ্গ আসতেছে কেন? তো ওয়েট করতে থাকো, চেষ্টা চালাতে থাকো, আজ না হোক, কাল না হোক, 5 বছর পরে হোক, এমন কোন বয়স তোমাদের হয়নি, যবে হবে তবেই তোমরা বিয়ের পিঁড়িতে বসবে।
গুরু ও চাচ্ছে, ও এমন ভাবে আমার সাথে জড়িয়ে আছে এই মুহূর্তে। আমি বাইরে থেকে আসার পরে আমি নিজের আত্মীয় বাড়িতে গেছি।
তোমার পক্ষে কি এটা সম্ভব, এই অপেক্ষা করা, এই ভালোবাসার বরপুত্রের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এর জন্য তাকিয়ে থাকা সম্ভব? সাদ্দাম তোমার জন্য কি সম্ভব? আমি শুনি তোমার কাছ থেকে।
আসলে গুরু আমি কি বলবো, ওর জন্য ওর জীবনের গল্পগুলা বা ওর যে কষ্টগুলো আমার কাছে শেয়ার করার পরে, একদিনে তো সম্পর্কটা হয়নি, অনেকটা বছর, প্রায় খুব 3 বছরের কাছাকাছি ওকে আমি একদিন আর দুদিনে ভালোবাসিনি। তো আমি চাইব, যদি একটা কথা আছে যে ভালোবাসা মানে একটা গান আছে, যদি পিরিতি বানাইলা বন্ধু ছেড়ে যাইবা যদি। হ্যাঁ চলে গুরু,
তোমার মা যদি আজ রাজি না হয়, কাল রাজি না হয়, 5 বছর পরে হয়, 10 বছর পরে হয়, ওয়েট করতে পারবা? ওই পাশে আসো, এসে দুইজন একটু কথা বলো একসাথে মাইক্রোফোনে। তোমরা দুইজন, তুমি চলে এসেছো সৌদি আরব, তোমার ভিসার ইসে ফ্লাইট কবে? When you return?
আমার বেশি দিন নাই, আর 26 থেকে 27 দিন আছে।
26-27 দিন, আর তোমার তো সময় নাই হাতে। কবে যাচ্ছো?
সামনের মাসে হয়তো বা 5-6 তারিখে চলে যাবো।
সামনে মাসে 5-6 তারিখ, মানে সময় হাতে বেশি নেই। ওকে, সো হোয়াট এভার ইওর ডিসিশন, ফাইনালি দুইজনের মুখ থেকে নেই, জীবন যেখানে নিয়ে যাক দুইজনকে, এইভাবে পরস্পরকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত তোমাদের পারিবারিক সিদ্ধান্ত তোমাদের পক্ষে না আসছে, ঠিক?
হ্যাঁ গুরু।
কি পারমি?
জি জি গুরু।
এটা কি আর অন্যথা হবে?
না,
দুজন দুজনকে কথা দাও, দুজন দুজনের সাথে কথা বলো, সব কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশে আর্কাইভে যত্নের সাথে ডকুমেন্টেড হয়ে থাকবে। আর কোনোদিন মেঘলা যদি ওই সময় আসে যে সাদ্দামের মা খুশি হয়ে রাজি হয়ে, আমিও চেষ্টা করবো মাঝে সাঝে, আমি কোনো এক প্রোগ্রামে হয়তো তার মাকে ফোন করে বুঝতেই পারি, আমিও হয়তো এই লাখ লক্ষ মানুষকে একসাথে নিয়ে তার পা ধরে আমি হয়তো প্রার্থনা করতেই পারি যে মা রাজি হয়ে যাও, একটা ভালোবাসা এরকম চমৎকার একটা উপখ্যান তৈরি হোক। সাদ্দাম এই কথা আমি তোমাকে দিচ্ছি, কোনো একদিন, কোনো একদিন হয়তো তোমার মাকে আমি ফোন দিয়ে বলবো, যদি সবকিছু এনভায়রনমেন্ট ঠিক থাকে আমার প্রোগ্রাম থেকে তোমার পারমিশন নিয়ে সব তুমি সেট করবা, যদি কখনো হয় আমি তার পা ধরে রিকোয়েস্ট করবো যে একটা ভালোবাসা এরকম চমৎকার একটা যুগল, তারা বেঁচে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, তার জন্য হলেও আপনি রাজি হয়ে যান, ঠিক আছে? বাট ফাইনালি তোমরা কথা দিচ্ছ তোমরা তোমাদের দুইজনকে ভালোবেসে এভাবেই জড়িয়ে থাকবে, রাইট?
অবশ্যই।
হ্যাঁ
অবশ্যই।
কারণ
আমার হয়তো বা কোনো সময় আমি ব্যস্ত থাক বা কোনো সময় মন খারাপ থাকে, যেহেতু আমি প্রবাসে থাকি, ও প্রবাসে থাকে, তো সাদ্দামের একটু বেশি রাগ আমার। আমি যদি কোনো কিছু ওকে বলি, ওর সামনে যাই থাকে ঢিল মেরে, বা উনি যে
আমার অনুরোধ থাকবে
গুরু যে ও যেন নিজের ক্ষতি কখনই না করে, কারণ আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আমি চাইবো যে ও নর্মালি সবকিছু যেন দেখে,
এতটা প্রচন্ড ভালোবাসে থাকলে নাকি এরকম হয়।
হ্যাঁ, পজিটিভনেসটা চলে আসে, বাট সবগুলো তো তার সবসময় তো তার পক্ষে, তার পক্ষে মেনে নেওয়াটাও তো একটা, সেও তো একটা পরিস্থিতির ভেতর দিয়ে যায়।
তার চেতে কিন্তু তার বেশি খারাপ লাগে, যে ক্ষতিটা করে তার চেতে যেটাকে ভালোবাসে তার বেশি খারাপ লাগে।
আর ওই যে কথা বলতেছিল, যেহেতু ওখানে ডিপেন্ডেন্সি থাকে সাদ্দাম, ও চাইলেই তো সবকিছু সবসময় করতে পারে না।
ছেলে গুরু এখানে
চলা যাবে না, কিন্তু
মুহূর্ত কি মানে আমি
বুঝতেছি তোমার অবস্থাটা, আমি এবং তুমি, তুমি আমি ছাড়া তোমার মাথাতে এখন আর কিছু নাই, নেশায় একদম পেয়ে বসেছে তোমাকে, প্রেমের নেশা, তারুলের নেশা ছাড়া কোনো কিছু তোমার ভিতরে এখন আর নাই। বাট তোমাকেও একটু রেসপন্সিবল আচরণ করতে হবে না, এখন অনেক দিনের ব্যাপার, যতদিন ম্যানেজ না হচ্ছে ততদিন তোমাদেরকে ওয়েট করতে হবে, এখন তো আউটবাস্ট করলে হবে না, রাইট? আর এই মেয়েটি ওর পক্ষে সম্ভব হচ্ছে কেন জানো, আমি তোমাকেই বলেছি যে তোমার মতো ছেলের জন্য এরকম একটা মেয়ে দরকার, কারণ জীবন এবং পরিস্থিতি ওকে দারুণ ভাবে বাস্তবসম্মত করে তুলেছে।
আমি আমার কিন্তু কোনো কিছু কম নেই, আমার যথেষ্ট আছে, মা বাবার আমি এখন এই পর্যন্ত যথেষ্ট আমি করেছি। তো আমার এই যে সাধারণ মেয়ে, এখন আর যুগে যে মেয়েগুলা, আমার এসব ভাল লাগে না যে আমি স্টাইলি বা আমার টাকা আছে বা এরকম, আমি সবাইকে একরকম দেখি, আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করি, আর বিশেষ করে আমি সবার সাথে ফ্রিলি, বাট ওই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে যে তুমি এত ভালোবাসো কেন মানুষকে। আমি বাইরে থাকি, আমি এত হেল্প করি মানুষকে গুরু। আপনি যখন অনেক সময় অনুষ্ঠান করেন, আমি কিন্তু অনেক চেষ্টা করি কিন্তু পারি না, যোগাযোগ করতে পারি না, তাই আমি হেল্প করতে পারি না। এই যে ঈদ উপলক্ষে যে কত কিছু, হ্যাঁ, কত শিশুদের অনেক সময় আমি চেষ্টা করছি যে আমি হেল্প করব। সো ওই জন্য আমাকে বেশি পছন্দ করে যে তুমি এত সোজা, এত মানে তোমার মনটা এত নরম কেন।
বাস্তবসম্মত এই যে ডিসিশন গুলো, থিঙ্ক গুলো, থট প্রসেস তৈরি হয়েছে ওর মধ্যে, জীবনই কিন্তু এটা ওকে শিখিয়ে দিয়েছে। তোমার দরকার কিন্তু আসলে এরকম একজন মানুষ যে তোমাকে চমৎকার ভাবে গাইড করতে পারবে, নাহলে তোমার মধ্যে একটা দারুণ একটা সিম্পলিসিটি, দারুণ একটা ইমোশনাল চমৎকার একটা মন আছে, ওটা ভালো। আবার আর দিক দিয়ে ওইটাই কিন্তু অনেক সময় মানুষকে ভেয়া ভাসিয়ে নিয়ে যায়, তখন যদি এরকম একটা বাস্তবসম্মত গাইডেন্স এর প্রয়োজন পড়ে। এই জন্য আমি তখন অনুষ্ঠানের মাঝামাঝিতেই বলছিলাম যে সি ইজ রিয়েলি অ্যাবসোলিউট রাইট পারসন ফর ইউ, কথা বুঝছো? চমৎকার একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, একজন অসম্ভব এক্সট্রিম রকমের ইমোশনাল, আর একজন হচ্ছে ইমোশনাল ঠিকই, বা তার চাইতে অনেক বেশি বাস্তবসম্মত, রিয়েলিস্টিক, ম্যাচিউর চিন্তা ভাবনা করা ই রাখে। সো ইটস ভেরি গুড। সো আমরা আমি এটাই চিন্তা করতেছি যে আমার সেলিব্রেশন কোথায় হবে, আমি ওদের রোস্টেড টুকরা কোথায় খাইতে যাবো, ব্রাহ্মণবাড়িয়া, ইজ ইট দুবাই, ইজ ইট সৌদি আরব? ও ভাই ভাই, দেখো এই ফাঁকে আমি আমার বন্ধুদের কাছে একটু দোয়া চেয়ে নি। বৃহস্পতিবারে রাত পার হয়ে শুক্রবার আমি সকাল 8:35 ফ্লাইট, আই জাস্ট অন দ্য ওয়ে টু মালয়েশিয়া এন্ড সিঙ্গাপুর।
ওকে, হ্যাভ আ সেফ জার্নি,
অফ কোর্স, দোয়া করিস ফর আওয়ার সেফ রিটার্ন উইথ ফ্যামিলি অ্যাজ ওয়েল।
ওয়াও, ফ্যান্টাস্টিক।
সিঙ্গাপুর 2 ডেজ, দেন 4 ডেজ ইন মালয়েশিয়া।
ওয়াও।
সো আমার মনে হয় যে এই সময় বিভিন্ন আমার প্রবাসী বন্ধুদের সাথে দেখা হওয়ার সুযোগ আছে, যারা আমার প্রচুর অনুষ্ঠানটি শুনে, আমি আমরা তো দেখি প্রচুর ফোন কল এন্ড প্রচুর টেক্সট আসে আমাদের ফেসবুকে। সো আমি চাইবো যে এই সুযোগ আমার বন্ধুদের সাথে যত বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারি এই সময়টাতে। সো প্রেইং ফর মি অ্যান্ড দ্য লিসেনার্স কমিউনিটি, ফর মাই, মি অ্যান্ড মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল, ফর সেফ রিটার্ন। সো আশা করতেছি সেলিব্রেশনে, রাইট? আমাদেরকে বাদ দিয়ে তো সেলিব্রেশন হবে
না,
সবাই কথা দিয়ে যায় কিন্তু কেউ
না। আপু অবশ্যই গুরু, আপু সবাই থাকবে ভাইয়া, সবাই
ওটি ওটি আমি বলতে যাচ্ছিলাম যে মেয়ে না একটা ধামাকাদার কিছু হয়ে যায় লাস্ট 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 তার আগে। ইউ গাইজ আর গ্রেট, রাইট? এখন হালকা লাগতেছে কিছুটা?
হ্যাঁ গুরু, আপনি মানে শেষটা যেভাবে দিলেন বা একটা খুশির মুহূর্ত যেভাবে প্রেজেন্ট করলেন,
একটু কি প্যানিক ছিল যে আদৌ আমি ওকে পাবো কি পাবো না এসব নিয়ে?
এখন আপাতত নাই গুরু, ছিল
যাই হোক আজ হোক দশ বছর পরে হোক আমি
ইনশাআল্লাহ
ভেরি গুড পারুন, একটু স্বাভাবিক লাগতেছে?
জি ভাইয়া, জি গুরু। আর আমি সবার কাছে দোয়া নিয়ে নিব যে আমি যেহেতু বাইরে থাকি, আমার জন্য যেন সবাই দোয়া করে, সবার জন্য, আমার জন্য, সবার জন্য। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো থাকতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এন্ড আমাদের ভালোবাসাটা যেন যেমন আছে তেমনই যেন থাকতে পারে।
স্পেশালি এটা যাতে সাকসেস হয় সেজন্য তো আমি, বিশেষ করে আমি, মানে আমার বন্ধুরা যারা শুনছেন তাদেরকে মানে স্পেশাল রিকোয়েস্ট, আর আমি আমার নিজের অন্তর অন্তঃস্থল থেকে, মন থেকে আল্লাহর কাছে চাই যাতে এদের এই ভালোবাসাটা যাতে খুব ভালোভাবে সাকসেস হয়।
এবার এই মিষ্টি মুখের মিষ্টি কোকিল কণ্ঠী মেয়েটির মুখে শুনে নিই গানটি, আর স্পেশালি ডেডিকেটেড টু সাদ্দাম অ্যান্ড পারু। একদম লেগে আছে, আর বললে হালকা হালকা করে বল, বাম কানটা শুধু খোলা রাখবে, ডান কানটা আমি চেপে ধরে এখান থেকে বের হয়ে যাবো। এবং স্পেশালি আমি ভাবতেছি যখন এয়ারক্রাফ্টে উঠবো তখন আমি ডান পাশ, লোকে তো ভাববে যে এমনি বিমানে বহু শব্দ হয় যেন কান বন্ধ হয় যেন ওনার কান ধরে আছে, কেউ তো জানবে না যে মেয়েটার মতো চমৎকার একটি মেয়ের দারুণ কণ্ঠস্বর আমার কানটাকে একবার আবিষ্ট করে রেখেছে। আমার সত্যি শুধু পাগল হওয়ার বাকি আছে। গান যখন গাচ্ছিল, গান হওয়া যখন হচ্ছিল নিজের অজান্তেই চোখটা বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল যে দোতলার পুরাতন কোনো জমিদার বাড়ি টাইপের দোতলাতে আমি দাঁড়ায় আছি, এবং অদূরে খুব নিচ দিয়ে উচ্ছল প্রাণোচ্ছল একটি মেয়ে জমিদার গিন্নিদের মতো ড্রেস পরা, ওই যে লং স্লিভ জামা যেমন পরে, আটপৌড়ে শাড়ি যেমন পরে, অসম্ভব মিষ্টি এবং দারুণ উচ্ছল একটা মেয়ে রেনে ঝিনে শব্দ করে নূপুরের শব্দে হেঁটে যাচ্ছে সামনে থেকে, নূপুর পর আছে সেই শব্দটা, এক্স্যাক্টলি এই শব্দটা, এই শব্দটা, এই শব্দটা, এই শব্দটা, এবং মাঝে মাঝে আল চোখে দেখতেছে আর আস্তে করে অল্প করে একটু হাসতেছে। এরকম আর এরকম টাইপের কিছু ভালোবাসা কোনোভাবে যেন স্বপ্ন ভেঙে না যায়, এই এই ভালোবাসার জায়গাগুলো যেন হারিয়ে না যায় সবার ভেতরে, যেরকম ভালোবাসা এরকম খেলা করে, কারো কাছ থেকে ভালোবাসা যেন কখনো দূরে চলে না যায়। প্রত্যেকটা ভালোবাসা প্রবণ মানুষগুলো বেঁচে থাকুক বহু বছর,
প্রত্যেকটা প্রাণ ভরে উঠুক ভালো লাগেনি, আর প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিন। মেরিনার এরকম প্রেম পাগল করা গান, কোনো একটা গানের দু চারটে লাইন আমি এতে সাম আমার জন্য শুনতে চাচ্ছি। শুনতে শুনতে কানে ভালো লাগাটা নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই অনেক ভালো থাকুক, জীবনটাকে অনেক বড় করে বাঁচুক।
অসম্ভব সুরেলা, মানে সুরেলা কণ্ঠস্বরের অধিকারিণী মেরিনা, অসম্ভব সুন্দর। আর সাদ্দাম ভাই এবং পারুলাপুর প্রতি অনেক অনেক শুভকামনা, যেন তাদের প্রেমটা ভালোবাসাটা সাকসেস হয়। সো বন্ধু, আগামী সপ্তাহে আবারও আবারও কথা হবে, অনেক কথা হবে, অনেক ভালোবাসার গল্প স্বল্প জমে উঠবে। সো ফেসবুকে আমাদের যে পোস্ট দেওয়া আছে সেই পোস্টে কিন্তু বন্ধু আপনি পুরো সপ্তাহ জুড়ে অ্যাক্টিভ থাকতে পারেন, আর আমাদের সাথেই থাকবেন সবসময় এটা আশা করছি। ভালো থাকবেন এই প্রত্যাশা।
তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা।
চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
শাম শানদার আসমা সে আ গিরি।